exclusively on FusionBD.com.
Both of them horror club is here with more fun and fear. Let's simply shunta shunta chole ashlam both of them horror club. Khub sundor ekta abhabe morte baire khub ekta gorom na ekta thanda to nai. To brishti howar karone ajker weather ta besh kichuta aramdayok hoye geche. Ar ektu thanda thanda halka halka thanda thanda weather e kintu horror golpo shunte khubi bhalo lage. So khub chomotkar ekta rat ebong ami bishwash kori ajker episode ta khubi darun hobe. Khub sundor sundor kichu stories ache. এবং আজকে অনেকদিন পর আমরা আবার আনসলভ মিস্ট্রি এই সেকশনটা আবার চালু করছি। আজকে থেকে আবারও আনসলভ মিস্ট্রি আশা করা যায় রেগুলারই থাকবে, তবে রেগুলার যে কোনো সেগমেন্ট রাখার জন্য আমাদের জন্য যার দিকে তাকিয়ে থাকতে হয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন হরর ক্লাব। সারা বাংলাদেশ জুড়ে আমাদের যে হরর ক্লাবগুলো রয়েছে তাদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় এবং তারা আমাদেরকে যা পাঠান, তারা আমাদের যে স্টোরিগুলো পাঠান, যে রিপোর্টগুলো পাঠান, সেগুলোর বেসিসে কিন্তু আমরা মূলত আমাদের মেইন কন্টেন্টগুলো ক্রিয়েট করি। সেই সাথে সেকেন্ড হাফে থাকছে আমাদের সেগমেন্ট ফুতিয়া, যেখানে আমরা সবসময় একজন প্রমিনেন্ট রাইটারের কোন প্রমিনেন্ট কোন হরর স্টোরি সেগুলো আমরা প্রচার করে থাকি। সো তিনটা ঘন্টায় খুব সুন্দর সুন্দর তিন ধরনের ফ্লেভার, তিন ধরনের মূলত একটা ফ্লেভার হরর ফ্লেভার এবং সেই সাথে হরর ক্লাবের সাথে আড্ডা, সব মিলে তিনটা ঘন্টা খুব চমৎকার যাবে আজকে। সেই আশা করছি ভূত এফএম এর রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে গিয়ে আপনি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা, আপনার হরর ক্লাবের কথা, যে কোনো কথা, কেমন লাগছে আজকে হরর ক্লাব। সেজন্য আপনাকে যেটা করতে হবে facebook.com/radiofurti এই ঠিকানা ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করতে হবে, আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে জানাতে পারেন এবং সেটা জানানোর ঠিকানাটা হচ্ছে bhootfm@radiofurti.fm। একদম শুরুতেই যেটা করি সেটা হচ্ছে নো টক ট্রিপল প্লে, প্রথম পরপর তিনটা দারুণ গান শুনে তারপর শুরু হয় আমাদের ভূত এফএম হরর ক্লাব। শুরু তো হয়েই গেছে, তিনটা গান শুনে আবারও ফিরে আসছে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.2 FM।
Radio Phurti, No Talk Triple Play, Pom Pottinti Darun Gaan, brought to you by Grameenphone, Life Chaluk GP Speede, Song Number 1.
Hey Mon, Tomar Mone, Khub Chatune, Premer Pathe Pathe, স্বপ্নে টানে সঙ্গোপনে এমন তোমার মনে এত দূরে এসে শুধু তুমি তুমি চারপাশে যত জল জমা ছিল মেঘে ঝড়ো ঝড়ো গোলাপে গিয়ে মনে খুব
Song number 3. গ্রামীণফোন লাইভ চলুক জিবি স্পিডে।
দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন দিচ্ছে কম দামে বেশি জিবি, দুদিন মেয়াদের দু জিবি ইন্টারনেট মাত্র ৪২ টাকায়। অফারটি পাবেন *121*3242# ডায়াল করে অথবা মাই জিপি অ্যাপে। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোন.com।
ফুর্তি হে দেশ, সত্যি এক স্বপ্নের উঠান, সবার সাথে সবার আত্মার টান, হাত বাড়ালে হাতটি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই বাংলালিংকেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি অফারে।
এত ম্যানলি, এত স্ট্রং, তারপর ফাইনাল খেলার আগে সব শেষ। বড় বড় টিমে এমন ছোট ছোট অঘটন ঘটেই থাকে সেনোরিটা। চল টাইম ওয়েস্ট না করে আমরা খেলি।
আমরা খেলি মানে আমার কোনো আগ্রহই নাই।
ওফ, এখনো অ্যাক্টিং, এত লং ক্যাম্পেইনের পরও তোমাকে বলে দিতে হবে আমরা খেলবো ফুর্তিতে। কাম অন,
ইয়েস ইয়েস, কোকাকোলা প্রেজেন্টস ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটি কোয়েস্ট কনটেস্ট। সহজ একটি প্রশ্নের ক্রিয়েটিভ অ্যান্সার দিয়ে প্রতিদিন জিতে নিন অফিসিয়াল মার্চেন্ডাইজ।
টুডেজ কোয়েশ্চেন,
ফাইনালে কোন টিমকে সাপোর্ট করবেন এবং কেন?
কি, ফাইনালে কোন টিমকে সাপোর্ট করব? এখনই পাঠাচ্ছি।
তাহলে আপনার অ্যান্সার এখন ইনবক্স করুন রেডিও ফুটির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। টাইপ কোক COKE স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার অ্যান্সার। ভিজিট facebook.com/radio.foodti।
ফেসবুক.com/
এটা ফুটবল অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে ফুট এফএম হর ক্লাবের পোস্টে কমেন্ট করে। আচ্ছা, অনেক অনেক কথা আছে আজকে, অনেক অনেক গল্প আছে, অনেক অনেক আড্ডা আছে। আজকে একটা হর ক্লাব আমাদের সাথে যুক্ত আছে, তো তাদের সাথে একটু পরেই কথা বলবো। আচ্ছা, তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, আপনি আপনার হর ক্লাব নিয়ে যদি আমাদের সাথে যুক্ত হতে চান, তো যেটা করতে পারেন, আপনার মানে একটা হর ক্লাব ফর্ম করে আপনার হর ক্লাবের ডিটেলস আমাদেরকে মেইল করে পাঠিয়ে দেবেন ফুট এফএম @radiofooti.fm। আপনারা যদি স্টুডিওতে আসতে চান সে কথাটাও আমাকে জানিয়ে দিতে পারেন আপনাদের মেইলের ভেতর, এবং অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যেটার মাধ্যমে আমরা আপনাদের সাথে কথা বলে স্টুডিওতে আসার ব্যবস্থাটা করব। আর এর বাইরে আরো অনেক কিছুই আছে। একটা নতুন হর ক্লাব আমাদের সাথে মানে মেইলে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাকে মেইল পাঠিয়েছে। সেই হর ক্লাব নাম আছে ফ্রেন্ডস হর ক্লাব মেম্বার্স 15+ মেম্বার্স ডিটেইলস। 15 জনের নাম দিয়েছে তারা, নামগুলো ছোট্ট করে একটু পড়ে নেই। মোহাম্মদ ফারহান চৌধুরী, সিয়াম সাকিব মাহমুদ, আলামিন উদয়, হামিদা, ইভা, হ্যাপি, রাকিব, সাইফুল, নিপা, রূপা, ইফান চৌধুরী, সাকিব, স্বর্ণা, ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়াতে তাদের মেম্বাররা থাকেন। তো একদম স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা, এবং এর বাইরে তাদের একজন আছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, দু একজন আছেন বড়, বাকি সবাই স্কুল 8, 9, 10 এ পড়ে। সো ওয়েলকাম ফ্রেন্ডস হর ক্লাব, আপনাদেরকে ভূত এফএম হর ক্লাবে অনেক অনেক অভিনন্দন কানেক্টেড হওয়ার জন্য। তো হর ক্লাব গঠন করে আপনারা কি করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে যেখানেই কোনো কিছু মানে হরর গল্পগুলো, বা আমরা ছোটবেলা থেকে কিন্তু দাদি নানির কাছে কিছু গল্প শুনে বড় হয়েছি বা শুনি, সেটা হরর গল্প হোক কিংবা শিক্ষামূলক গল্প হোক না কেন, যে কোনো কিছু হোক না কেন, অনেক কিছুই আমরা স্টোরি, কবিতা, ছড়া অনেক কিছুই শুনি তাদের কাছ থেকে। তো সেই হরর গল্পগুলো আমরা নিয়ে আসতে চাই, এবং সেই হরর গল্পগুলো কিন্তু দেখা যায় যে একদম নিজের জীবনের একটা ঘটনা এবং খুব ভৌতিক একটা ঘটনা, যেটার কোনো ব্যাখ্যা হয়তো জানেনি বা সেই সময় কোনো ব্যাখ্যা তারা খুঁজে পাননি, তারা ব্যাপারটাকে ভৌতিক হিসেবেই মানে তুলে ধরেছেন। তো সেই ঘটনাগুলো, সেই গল্পগুলো ভূতেরকম হরর ক্লাবের যারা মেম্বার আছেন তারা সেগুলো কালেক্ট করে নিয়ে আসতে পারেন। সেই সাথে আমরা প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা জায়গাতে কিছু মানে ইন্ডিভিজুয়াল কিছু প্লেস আছে, কিছু বাড়ি আছে যেগুলোকে আমরা বলি হন্টেড হাউস, কিংবা কোন একটা পুকুর আছে, কোন একটা বটগাছ আছে, যে বটগাছের নিচে দিয়ে গেলে অনেকে বলে যে সন্ধ্যার পরে সেই দিকতে যেতে নেই বা রাতের পরে সেই দিকতে যেতে নেই। তো আমরা এখন এই বিজ্ঞানের যুগে আমরা অবশ্যই মনে করি না যে সেই গাছের কোনো দোষ থাকতে পারে বা সেই বাড়ির কোনো দোষ থাকতে পারে কিংবা সেই পুকুরের কোনো দোষ থাকতে পারে, বাট যখন সে পুকুর বা বাড়ি কিংবা বটগাছের নামের পেছনে ভুতুরে বা হন্টেড ওয়ার্ডটি যখন যুক্ত হয়ে যায়, তার মানে তার পেছনে একটা না একটা গল্প থাকে। সেই গল্পগুলো আমরা নিয়ে আসতে চাই এবং সেই গল্পগুলো আমরা শোনাতে চাই। মানুষের অনেক ধরনের মানে আনন্দ পেতে, মানুষ দুঃখ পেতেও ভালোবাসে এন্টারটেইনমেন্ট মিডিয়ায়। আমরা যখন সিনেমা দেখি, সিনেমা থেকে আমরা দুঃখটা পাই, সেই দুঃখটা আমাদের জীবনকে কিন্তু মানে আহত করে না, জীবনকে আহত করে না, মনকে আহত করে। ঠিক একইভাবে ভয়ও পেতে চাই। রাসেল ভাই যে কথাটা সবসময় বলেন যে মানুষ তখনই ভয় পেতে ভালোবাসে যখন জানে সে ভয়ের দ্বারা তার কোনো ক্ষতি হবে না। সো আলটিমেটলি ইটস কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। তো সেই এন্টারটেইনমেন্টের বিভিন্ন উপকরণ ছড়িয়ে ছিটে আছে, আমরা সেই হরর এন্টারটেইনমেন্টটাকে আপনার কাছে নিয়ে আসতে চাচ্ছি, এবং সেজন্য এই হরর ক্লাবগুলো। তো এই যে আজকে যে হরর ক্লাবটার কথা বললাম, সেই হরর ক্লাব একটা ছোট্ট একটা ঘটনা আমাদের সাথে, গল্প আমাদের সাথে শেয়ার করেছে, এবং সেই গল্পটা তার দাদুর কাছে, তাদের যে কোনো একজনের দাদুর কাছে থেকে পাঠানো, কালেক্টেড ফ্রম মাই ফাদার সিয়ামস ফাদার। আমরা যে ফ্রেন্ডস হরর ক্লাবের কথা বলছি, ছোট্ট করে তাদের এই গল্পটা পড়ে নিচ্ছি। আমার বাবা তখন আমাদের বয়সী, বয়স 15-16 হবে। আমার দাদি ছিলেন খুবই রাগী টাইপের, এখনো আছেন বলা যায়। সেদিন আমার বাবা কোন একটা দোষ করেছিলেন যে কারণে তার শাস্তি ধার্য করা হলো, সে সারা রাত ঘরে ঢুকতে পারবে না, উঠোনে কাটাবে। তো যেই কথা সেই কাজ, রাত 9টা বাজতেই বাবা ঘর থেকে বের, বাবাকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেওয়া হলো। আমার বাবা ছিল খুব সাহসী, তাই তিনি কিছু না বলে বাইরে একটা চৌকি ছিল সেটাতে শুয়ে রইলেন, ভাবলেন রাতটা সেখানেই কাটাবেন। তখন প্রায় 12টা কি 12:30, হঠাৎ বাবার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বসলেন, মনে মনে ভাবছেন আর এরকম করবই না। হঠাৎ তিনি দেখতে পেলেন তার এক চাচা তার ঘরে ঢুকলেন। বাবা মনে মনে খুশি হয়ে ভাবলেন ভালোই হল, চাচার ঘরে বাকি রাত কাটানো যাবে। এই ভেবে প্রায় 10-15 মিনিট পর বাবা তার ঘরে ঢুকল, ঢুকে যা দেখল তা বলতে গিয়ে বাবা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিলেন। দেখলেন ঘরে কেউ নেই, ঘর খালি। বাবা চিৎকার দিতে গেলেন কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না, কিরকম যেন একটা শব্দ। দাদির ঘরে দরজাতে আওয়াজ করলেন, দাদি দরজা খুললেন না। ঘুমন্ত স্বরে বললেন, যা সকাল হওয়ার আগে দরজা খুলব না। বাবা হতাশ হয়ে চৌকিটাতে ফিরে গিয়ে শুয়ে রইলেন। আবার আধ ঘন্টা পর সেই চাচা এলেন, এসে বললেন, কিরে আজ বুঝি ঘর থেকে বাইর করে দিছে, আয় আমার ঘরে শুইবি চল। বাবা ভয় পেলেন, তবু পেছন পেছন গেলেন। ঘরে ঢোকার পর দেখতে পেলেন কেউ নেই, সেই চাচাটাও নেই। এবার বাবা চরম ভয় পেলেন, দাদির ঘরের দরজায় অনেক জোরে জোরে আওয়াজ করতে লাগলেন। আওয়াজ শুনে দাদি বের হয়ে দেখলেন বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে হুজুর দেখানো হলো, হুজুর বলল বাবাকে নাকি সেই চাচার রূপধারীর জিনটা নিতে এসেছিল কিন্তু নিতে পারেনি। খবর নিয়ে জানা গেল সেই রাতে তার চাচা ঘরেই আসেননি, মসজিদেই নাকি এশার নামাজের পর ঘুমিয়ে পড়েছিলেন। এই গল্পটা আমাদেরকে ঘটনাটি বেসিক্যালি গল্পটা সত্য এরকম, এই নামে তারা বেশ কয়েকটা গল্প আমাদের পাঠিয়েছে, এর ভিতরে এটা পড়লাম। ফ্রেন্ডস হরর ক্লাব, একদম নতুন একটা হরর ক্লাব তারা পাঠিয়েছে। এরকম অনেক গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার আশেপাশে, আপনার আপনার পরিবারের ভেতরে, সেই গল্পগুলো কালেক্ট করতে পারেন। আপনার আশেপাশের সেই রকম কোনো ভূতের স্থান বা কোনো বাড়ির কথা যদি পরিচিত থাকে এরকম, সেগুলো আমাদেরকে জানাতে পারেন। সেই ভূতুরে শব্দটার পেছনে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো আমাদের পাঠাতে পারেন। আর পাঠানোর ঠিকানাটা বারবারের মতো আবারও বলে দিচ্ছি, bhutasam@radio40.fm এই ঠিকানা। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আমরা শুনবো আমাদের আজকের যে মেল অফ দ্য উইকের যে স্টোরিটা, সেই স্টোরিটা শুনবো এবং ফেসবুকে আপনাদের কমেন্টগুলো নিয়ে কথা বলবো যখন ফিরে আসবো তখন, এবং তখন আমাদের সাথে যুক্ত হবে আমাদের আজকের হরর ক্লাবটিও।
একদম তাই, 20 টাকার প্লেয়ার কার্ডে বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে, সাথে পাচ্ছেন 1 GB মাই স্পোর্টস প্যাক ও 200 MB ইন্টারনেট যেকোনো ব্যবহারের জন্য, মেয়াদ একদিন। রবি
যদি নন স্টপ গান শুনতে চান তো রেডিও ফুর্তি বাজান।
পরে ভাঙা জানলার সারসিটা খুলে যায়, কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়। মাঝে মাঝে লোড শেডিংয়ের রাতে বেজে ওঠে জেরমির বেহালা, পাড়া পড়শিরা সবাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভুল নাকি ভরে গিয়ে বুড়ো হয় নিঃশান্ত কে জানে কেন কিসে রাখে, তাই মাঝে মাঝে লোড শেডিং এর রাতে ফিরে ফিরে আসে বেহালার মাস্টা। এক একদিনে ঘরময় কত নিছক ছেলে মানুষই আড্ডা উঠত বেজে একসাথে কত কচি হাতে রান করা সোনাটা হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা চলে এসো তুমি রডন স্ট্রিটের কালি ঝুলি মাখা পুরো বাড়িটা হাসফাস করে পাইনি খুঁজে বাড়িটার দলিল কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্গে যশোহায় উকিল বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালে রাগাছা ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে লোড শেডিং হলে দুধু দূর থেকে শুনে যায় সবাই বুড়ো জেরমির বেহালা
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং
সত্যি এক স্বপ্নের হাত বাড়ালেই হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায় তাই বাংলালিংকেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি অফারে
চলছে আর সৃষ্টি হচ্ছে আপনার সাথে যত রীতি ভূতের মহা ক্লাব নিয়ে সো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট চলছে ওয়েস্ট ইন্ডিজে আর এই সময়টাতেই কিন্তু এদিকে বাংলাদেশের মেয়েরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলছে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করেছে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাতে এবং আজ স্কটল্যান্ডের সাথে নেদারল্যান্ডসে স্কটল্যান্ডের সাথে তার মুখোমুখি হয়েছিল এবং সেখানে তারা সেমিফাইনালে জিতে গেছে তো এখন তাদের ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে কে আয়ারল্যান্ড শনিবার আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের নেক্সট ম্যাচ তবে তার আগে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে সো কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ উইমেন ক্রিকেট টিম আর এখন আরো অনেক কথা হবে বলেছিলাম যে মেন অফ দ্য উইকের কথা বলবো উইমেন ক্রিকেট টিমের এই আনন্দটাও আমরা শেয়ার করবো আমরা নিজেদের ভিতরে এটাও সেলিব্রেট করবো তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকে আমাদের হরর ক্লাবের যে মেম্বাররা এসছেন এর আগেও তারা এসছেন আজকে আবারও তাদের সাথে নতুন করে কথা বলবো নতুন করে পরিচিত হব তাদের সাথে আছেন
আমি সবুজ আমি আসছি খিলগাঁও থেকে
আমি মিঠু মাজিদুল ইসলাম মিঠু খিলগাঁও থেকে
ওকে সো মিঠু এবং সবুজ কেমন আছেন আপনারা
হ্যাঁ আমরা ভালো, আপনি কেমন আছেন?
হ্যাঁ খুবই ভালো আছি। তো এই যেহেতু খেলার একটা কিন্তু ভালো একটা মৌসুম চলছে, এদিকে ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, বাংলাদেশ এদিকে টেস্ট খেলছে, মাঝখানে একদিন আবার 43 রান অল আউট হয়ে গিয়েছিল, আবার এদিকে উইমেন ক্রিকেট টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ টি-20তে তারা কোয়ালিফাই করে ফেলেছে। সো অনেক ভালো নিউজ, এবং আজকে কিন্তু টেস্টেও বাংলাদেশের শুরুটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এই যে খেলার মৌসুমে আজকে হরর ক্লাব, তো খেলার মৌসুম কেমন এনজয় করছেন?
খুবই ভালো, যদিও হতাশ,
তাই
কষ্টে আছি, নিজের দল নেই বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে। আবার কিছু কিছু হরর গেমও আমার কাছে মনে হচ্ছে যে হয়েছে এবার বিশ্বকাপে।
আচ্ছা, তো মিঠু কোন দল করছিলেন?
সাপোর্ট ব্রাজিল।
ব্রাজিল। আর সবুজ?
আমি জার্মানি।
ও, একদম ফার্স্ট রাউন্ডে পত্রপাঠ বিদায়। লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় কি দুজনের পরিচয় ছিল?
না,
একদম ছিল না। মিঠু একদম বেঁচে গিয়েছিলেন সবুজের হাত থেকে। তো এই যে এখন তো ফাইনাল, ফাইনালে তো ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়া,
আমরা যদি আর একটা রাউন্ড অন্তত সেমিফাইনালের আগে দেখা হতো তাহলে একটা প্রেডিকশন জানতে চাইতাম যে ফাইনাল উঠবে কে। আর তবে সাপোজ মনে করেন যে আমরা সেমিফাইনালের আগে বা কোয়ার্টার ফাইনালের আগে আমরা প্রেডিকশন জানতে চাচ্ছি যে ফাইনাল কে কে উঠতে পারে, এই দুইটা দলের নাম কি তখন মাথায় ছিল?
আমার কাছে মনে হয়েছিল যে আসলে এই চারটা দল আসার পরে সেমিফাইনালে যারা, আমার কাছে মনে হয়েছিল যে ওপেন, যে কেউ যেতে পারে।
আসলে সেমিফাইনালে যে চারটা দল কোয়ালিফাই করেছে, তারপর আমার মনে হয়েছিল যে ক্রোয়েশিয়া উঠবে, কারণ ইংল্যান্ডের প্রতি অতটা ভরসা ছিল না। তবে সবকিছু ছাপিয়ে কিন্তু আজকে সেই বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, উইমেন ক্রিকেট টিমের সেই আনন্দটাই আসলে বারবার চলে আসছে। তো আরো অনেক কিছু নিয়ে কথা হবে, অনেক বিষয় নিয়ে কথা হবে, তার আগে আমাদের মেল অব দ্য উইকে একটা স্টোরি আছে আজকে, এবং এই স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছে রাজশাহী থেকে। সেই রাজশাহী থেকে পাঠিয়েছেন ইফাতারা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেন, তিনি আমাদেরকে এই স্টোরিটা পাঠিয়েছেন। তো আমরা এখন মেল অফ দ্য উইকের সেই স্টোরিটা পড়ছি। রুম নম্বর 122। সারা সপ্তাহের কর্মক্লান্তির পর সব বন্ধুরা মিলে জড়ো হয়েছি সুমনার বাসায়। এসেছিলাম চায়ের আড্ডায়, কিন্তু ডিনার না করিয়ে হয়তো কিছুতেই ছাড়বে না, আর ওর হাতের কাচ্চি বিরিয়ানিকে না বলে কার সাধ্য। ক্রমেই আড্ডা বেশ জমে উঠল। সুমনার হাজবেন্ড নাফিজ সাহেবও যোগ দিলেন আড্ডায়। তিনি পেশায় একজন উকিল, তবে অতি প্রাকৃত বিষয়বস্তু নিয়ে রিসার্চ করা তার নেশা। কিন্তু এই অদ্ভুত নেশার উৎস বা কারণটা যে কি তা আমাদের জানা নেই। কথায় কথায় একটা সদ্য মুক্তি পাওয়া হরর সিনেমা নিয়ে গল্প উঠল। আমাদের ফ্রেন্ড সার্কেলের একজন হলে গিয়ে সিনেমাটি দেখার প্রস্তাব দিয়ে বলল, যাবি নাকি সিনেমাটা দেখতে? অনেকদিন একসাথে সিনেমা দেখা হয় না, শুনলাম লোকজন সব সিনেমা হলগুলোতে হামলে পড়েছে সিনেমাটা দেখার জন্য। হঠাৎ নাফিজ সাহেব বলে উঠলেন, আপনারা কি ভূত বিশ্বাস করেন? আমি উত্তর দিলাম, ভূতের অভিজ্ঞতা বলতে হাতে গোনা এই কয়েকটা হরর সিনেমা আর ছেলেবেলায় নানি দাদির কাছ থেকে শোনা কিছু হরর স্টোরি, এর মধ্যেই সীমাবদ্ধ। তা আপনার ঝুলিতে আছে নাকি এমন কোন অভিজ্ঞতা? তা এক আধটা আছে বই কি? নাফিজ সাহেবের কণ্ঠ গম্ভীর হয়ে গেল। তো আজ রাতে হয়ে যাক না একটা গরম গরম ভূতের গল্প, কি বলিস সবাই? সবাই আমার সাথে একমত হওয়ায় নাফিজ সাহেব শুরু করলেন তার অতি প্রাকৃত অভিজ্ঞতার কাহিনী। তখন আমার বয়স 7-8 হবে, কেবল দ্বিতীয় শ্রেণীতে পড়ি। অতটুকুন বয়সে বাড়ি ঘর ছেড়ে মা বাবাকে ছেড়ে বাবার ইচ্ছায় চলে আসতে হল বোর্ডিং স্কুলে। প্রথম দিকে তো একেবারেই মন টিকত না, তার উপর স্কুলের কড়া নিয়ম কানুনের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত। বলে রাখা ভালো, ছেলেবেলায় কিছুটা ইনট্রোভার্ট আর লাজুক স্বভাবের হওয়ায় আমার বন্ধু বান্ধব তেমন একটা ছিল না। প্রায় সময় একা একা থাকতাম আর বাড়ির কথা ভেবে কান্নাকাটি করতাম। একদিন তো আমার উপর খেপে গিয়ে হেডমাস্টার বললেন, ফের যদি কান্নাকাটি করিস তো তোকে বাথরুমে আটকে রাখবো। এভাবেই দিনগুলো পার হতে থাকে। একদিন রাতের কথা, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, কিছুতেই ঘুম আসছে না। মায়ের মুখটা মনে পড়ছে, তাই অস্থির হয়ে আছে। বিছানা ছেড়ে উঠে ডরমিটরি থেকে বেরিয়ে আসলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। ডরমিটরি থেকে বেরিয়ে হাতের বামে একটা সিঁড়ি উঠে গেছে, ছাদে যাবার সিঁড়ি, আর হাতের ডানে ওয়াশরুম। আমার স্পষ্ট মনে আছে যে ডরমিটরি থেকে বেরিয়েছি, অমনি একটা স্নিগ্ধ নীল আলো আমার নজর কাড়ল। আলোটা সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেল। ওই অদ্ভুত আলো দেখে আমি একটু ভয় পাইনি, বরং মজা পেয়েছিলাম। ওটাকে নিছক খেলার জিনিস ভেবে কৌতূহল বশত আমি ওটাকে অনুসরণ করতে থাকি। ছাদের দরজা খোলাই ছিল, আলোটা খুঁজতে খুঁজতে ছাদে চলে গেলাম। আমি আলোটাকে ধরার জন্য অস্থির হয়ে উঠলাম। ছাদে গিয়ে দেখি কোথাও কোনো আলো নেই, মন খারাপ হয়ে গেল আমার। আলো খুঁজে না পেয়ে ডর্মে ফিরে যাব এমন সময় ছাদে আমার সমান একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে গেলাম ওর কাছে। যতদূর মনে পড়ছে ছেলেটা খালি গায়ে দাঁড়িয়েছিল, পরনে ছিল একটা লুঙ্গি, আর সারা শরীরে লাল লাল গুটি গুটি দাগ, বুকের চামড়ার নিচে হাড়গুলো দৃশ্যমান। ঘুটঘুরে অন্ধকারেও ওকে পরিষ্কার দেখা যাচ্ছিল, যেন ও নিজেই একটা চলন্ত আলো। আমার এত কিছু নিয়ে ভাবার বয়স তখনো হয়নি। ওকে জিজ্ঞেস করলাম, তুমি ওই আলোটা দেখেছ, ওই যে নীল আলোটা? ও উত্তর দিল, কই না তো, তোমার নাম কি? হারাম, তোমার?
আমার নাম নাফিস, তোমার বাসা কোথায়?
আমি এখানেই থাকি। তোমার জামা নাই, খালি গায়ে দাঁড়িয়ে আছো কেন? তোমার ঠান্ডা লাগে না?
আমার কোনো বন্ধু নাই, খুব একলা একলা লাগে। তুমি আমার বন্ধু হইবা?
আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। এমন সময় কাঁথের উপর একটা হাতের স্পর্শ অনুভব করি। পেছনে ঘুরে দেখি বয়স্ক নাইট গার্ডটা রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে।
তুমি এত রাইতে এখানে কেন? আমি তো সাথে তালা মারিয়ে রাখছিলাম, তুমি জানো না রাতের বেলা বাইরে আসা বারণ, অনের অর্মে যাও।
আমি বললাম, দাঁড়াও দাদু, আমি ওর বন্ধুকে আসতে বলি।
বন্ধু? কেরা বন্ধু, কার সাথে কথা কও?
আশেপাশে তাকিয়ে দেখি হারান কোথাও নেই।
ফোলা পান সব বান্দরে লহান হইছে, অনের অর্মে যাও, নাহলে মাস্টার মাসরে কয়া শাস্তির ব্যবস্থা করুম।
নাইট গার্ড হুমকি দিয়ে বলল। আমি ধমক খেয়ে ডর্মে ফিরে এলাম। পরদিন রাতে ঘুম এলো বটে, কিন্তু রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। দেখতে পেলাম আমি স্কুলের একটা ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে, রুম নাম্বার 122, আর আমার সামনে দাঁড়িয়ে হারান। আমাকে অসহায় কণ্ঠে বলল, আমার খুব একলা একলা লাগে, তুমি আসো নাই কেন আজকে?
তুমি তো কাল আমাকে ফেলে চলে গেলে, তোমাকে তো আর খুঁজেই পেলাম না।
হারান আমার হাত ধরে আমাকে রুমের একটা কর্নারে টেনে নিয়ে গেল আর বলল, এই যে এইখানেই আমার বাড়ি, আমি আবার কই পালাম? আমার সাথে কি ঘটছে বা কি ঘটতে চলেছে সেগুলো বোঝার মতো বয়স তখন আমার হয়নি। কতক্ষণ ওর সাথে ছিলাম জানি না, কিন্তু যতক্ষণ ছিলাম খেলাধুলা আনন্দ ফুর্তিতে মেতে ছিলাম। সকালে যখন ঘুম ভাঙল, দেখলাম আমি 122 নম্বর রুমের ওই কর্নারে শুয়ে। হেডমাস্টারের নাইট গার্ড বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। নাইট গার্ড বলল,
এই সেরা এখানে কি করে?
আমি তো আমার বন্ধুর সাথে খেলছিলাম।
হেডমাস্টার বললেন, কই দেখি, কোথায় তোমার বন্ধু? ফাইজলামি করো আমার সাথে, যাও এখান থেকে।
নাইট গার্ড বলল, তাই তো কই, মাঝরাত্রে রুমের ভিতর থেকে হাসির শব্দ আসে কেমনে, কিন্তু রুম তো বাইরে থেকে
তালা ছিল, তাইলে হেডমাস্টার আমাকে সব সময় চোখে চোখে রাখতে বললেন, কিন্তু প্রতি রাতেই হারান আমাকে স্বপ্নে দেখা দিতে লাগলো। আমরা একসাথে খেলি, গল্প করি, আর সকালে ঘুম ভাঙতেই নিজেকে 122 নম্বর রুমের ওই কর্নারে আবিষ্কার করি। একদিন চোখ খুলে দেখি স্বয়ং হেডমাস্টার দাঁড়িয়ে নাইট গার্ড ওনাকে বলছে, স্যার আমি একবার চেষ্টা করে দেখুন, আমার জানাশোনা এক কবিরাজ আছে, হেরে মনে হয় জিন বুঝে ধরছে। হেডমাস্টার কিছু না বলেই বেরিয়ে গেলেন। সেদিন বিকেলে এক অদ্ভুত লোকের আগমন ঘটল স্কুলে। কালো আল খেলনা পরা লম্বা চওড়া লোকটির চুল আর দাঁড়িতে চটা আর হাতে একটা তসবি। নাইট গার্ড কথা বলল লোকটার সাথে। সব শোনার পর তিনি বললেন, ওই ঘরে নিয়ে চলেন আমারে, আমি দেখতে চাই। তাকে নিয়ে যাওয়া হল সেই 122 নম্বর রুমে যেটাকে ঘিরে এত কাণ্ড। ঘরে পা দিয়েই কেমন যেন উত্তেজিত হয়ে উঠলেন কবিরাজ। ছুটে গেলেন সেই কর্নারে, বললেন, এই জায়গাটা খুঁড়া দেখতে হইব। হেডমাস্টার বললেন, কি এসব কি আজেবাজে বলছেন আপনি? প্রবীণ নাইট গার্ডের অনুরোধে খোঁড়াখুঁড়ির অনুমতি দিলেন হেডমাস্টার, যদিও কবিরাজের উপস্থিতি ওনাকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছিল। এরপর লোকজন আনিয়ে মেঝের টালি ভেঙে মাটি খোঁড়ার কাজ শুরু হল। কিছুক্ষণের মধ্যে একজন লোক চিৎকার করে উঠল, স্যার তাড়াতাড়ি আসেন, এটা তো মানুষের মাথার খুলি মনে হইতেছে। মাটির তলা থেকে কিছু হাড়গুলো উদ্ধার করা হয়, যেগুলোর ছোট আকার বলে দিচ্ছে এগুলো কোনো বাচ্চার। কবিরাজ বলে ওঠেন, আমি জানতাম, আমি জানতাম ওইখানেই থাকে। বহু বছর আগে এখানে এক জমিদার বাড়ি আসিল, সেই জমিদার চাকর উপর খুব অত্যাচার করত, হারান একটা বাচ্চা ছেলে, সেই চাকরদের একজন। জমিদার ঠিক মতো খাইতে দিত না, একদিন ওর কুটি বসন্ত ধরা পড়ে, অন্যরাও আক্রান্ত হইতে পারে, সেই ভয়ে জমিদারের নির্দেশে হাত পা বাইন্দা ওই জমিতে তার জীবন্ত কবর দেয়া হয়। হেডমাস্টার বললেন, হোয়াট ননসেন্স, যত সব পাগলের কারখানা। তারপর থেকে আর কখনো হারানের দেখা পায়নি, না স্বপ্নে না বাস্তবে।
এত ম্যানলি, এত স্ট্রং, তারপরে ফাইনাল খেলার আগে সব শেষ।
বড় বড় টিমে এমন ছোট ছোট অঘটন ঘটেই থাকে সেনোরিটা, চলো টাইম ওয়েস্ট না করে আমরা খেলি।
আমরা খেলি মানে আমার কোনো আগ্রহই নাই।
ওফ, এখনো অ্যাক্টিং, এত লং ক্যাম্পেইনের পরও তোমাকে বলে দিতে হবে আমরা খেলবো ফুর্তিতে, কাম অন।
ইয়েস ইয়েস, কোকাকোলা প্রেজেন্টস ফিফা ওয়ার্ল্ড কাপ ফুর্তি কুইজ কনটেস্ট। সহজ একটি প্রশ্নের ক্রিয়েটিভ অ্যান্সার দিয়ে প্রতিদিন জিতে নিন অফিসিয়াল মার্চেন্ডাইজ।
টুডেজ কোয়েশ্চেন,
ফাইনালে কোন টিমকে সাপোর্ট করবেন এবং কেন?
কি ফাইনালে কোন টিমকে সাপোর্ট করব? এখনই পাঠাচ্ছি।
তাহলে আপনার অ্যান্সার এখনই ইনবক্স করুন রেডিও ফুটির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। টাইপ কোক COKE স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার অ্যান্সার। ভিজিট facebook.com/radio.foodi।
Even if you fail, I believe in you.
আপনি আছেন ভূত এফএম হরর ক্লাবে সৃষ্টি এবং আমার সাথে আছেন কারা? আমার সাথে আছে সবুজ এবং মিঠু। হ্যালো সবুজ এবং মিঠু, কি অবস্থা?
এই তো ভালো।
তো কেমন লাগলো আমাদের আজকের মেল অফ দ্য উইক এর স্টোরিটা? বললাম রুম নাম্বার 122,
আমার কাছে ভালো লাগছে। আমার কাছে মনে হলো কি, যে গল্পটা হয় না অনেক সময় যে ইলেশন, আমরা আমরা কোনো ঘটনা শুনলাম, সেই ঘটনায় আমি হয়তো ঘুমালাম, ঘুমের মধ্যে আমি কল্পনা করলাম। আমার কাছে মনে হলো এরকম একটা ঘটনা হয়তো ওই অত্যাচারী জমিদারের যে ঘটনাটা ছিল, যে কাজের লোকদের সে অত্যাচার করত, সেটা হয়তো তার প্রবীণদের কাছে শুনে সে ওইটা কল্পনা ইমাজিন করতে করতে আর কি উনি দেখতে পাচ্ছে যে
এটা তো আসলে যদি সত্যি ঘটনা হয় তাহলে সেটা ব্যাখ্যাগত জায়গায় এরকম যাবে। বাট আমরা জানি মানে একেবারে আমরা চিন্তা করি যে পুরোটাই কল্পনা, পুরো গল্পটাই হয়তো যে লেখক তার কল্পনা থেকে বেরিয়েছে
হতে পারে
সেদিক থেকে। কিন্তু
সেদিক থেকে আমার কাছে মনে হলো যে না, দারুণ।
এবং ইফাত আরা চৌধুরী, তার কথা আর একটু বলি, যেহেতু আমাদের কিন্তু ভূত এফএম হরর ক্লাবে একটা বিষয় যে নিজের লেখা গল্প কিংবা সংগৃহীত গল্প পাঠানোর একটা প্ল্যাটফর্ম, যেখানে মানুষের নিজের লেখা হরর স্টোরিটা বা বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা সেই কালেক্টেড স্টোরিজগুলো পাঠায়। তো আমরা বেশ কিছু লেখক পেয়েছি যারা রেগুলার লেখেন,
এবং তার ভেতর সর্বশেষ যুক্ত হয়েছে সম্ভবত ইফাত আরা চৌধুরীর নাম। তার স্টোরি একটা এপিসোড আগেও বোধহয় ইফাত আরা চৌধুরীর স্টোরি পড়েছিলাম, খুব সুন্দর গল্প লেখেন তিনি। আমাদের আরো আছেন একজন মানে সত্য পাশ করা ডাক্তার আছেন একজন, ফ্রাঙ্কেনস্টাইনের কুচ্ছিত দানব এই ছদ্মনামে লিখে থাকেন তিনি, রায়হান মাসুদ বিপু। তিনি তার নামটাও আমাদেরকে প্রকাশ করতে বলেছেন, সেই জন্য ছদ্মনামের সাথে আসল নামটাও বলে দিলাম। তো এরকম দু একজন লেখক আছেন যারা খুব সুন্দর গল্প লেখেন এবং এটা কিন্তু আমাদের প্রতিফেম হরর ক্লাবের বা আমার পার্সোনালি আমি মনে করি এটা অনেক বড় একটা প্রাপ্তি যে এরকম কয়েকজন লেখক আমরা পেয়েছি যারা লেখেন এবং খুব সুন্দর লেখেন।
হ্যাঁ, মানে তাদের কল্পনা শক্তি দিয়ে তারা লিখছেন আর কি।
অবশ্যই কল্পনা শক্তি আসলে একজন লেখকের কল্পনা শক্তি সবচেয়ে বড়, তারপর বোধহয় ভাষার প্রয়োগ বা এরকম অনেক কিছু হতে পারে। লেখক নিয়ে বা লেখক হওয়া কিভাবে হতে হয় সে নিয়ে কথা বলার যোগ্যতা বা সাধ্য কোনটাই আমার নাই, একান্তই নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন দিলাম। তো আমাদের সাথে ফেসবুকের কমেন্টে একটু ঘুরে আসি। ফেসবুক কমেন্টে যেটা দেখতে পাচ্ছি, হৃদয় খান হৃদয় পুরো হরর ক্লাবের পোস্টের হৃদয় ভরে ফেলেছেন তার কমেন্ট দিয়ে। নোয়াখালী মাইজি সুলতান কলোনি থেকে তিনি আছেন। তো বারবার বলছি যে একই কমেন্ট বারবার যারা করবেন তারা হরর ক্লাবের লিসনার তো অবশ্যই, তবে বুঝতে পারছি যে তারা খুব বেশি মানে এটা আসলে খুবই বিব্রতকর এবং বিরক্তিকর। সে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই কাজটা প্লিজ করবেন না আপনারা, খুব স্পেসিফিক কয়েকজনই করেন সম্ভবত, সবাই করেন না, তো এটা খুবই বিরক্তিকর। যেহেতু আমাদের ফেসবুক মানে আমাদের ব্রাউজার থেকে কমেন্ট পড়তে দেখতে দেখি আসলে কমেন্টগুলো পড়া হয়। অর্ধিন্দু মজুমদার আছেন আমাদের সাথে লিখেছেন, অনেক ভালো হচ্ছে। মাহাদি হাসান লিখেছেন, হ্যালো হ্যালো মাহাদি, আমাদের সাথে আছেন রিয়েল ফেরারি। রিয়েল ফেরারি এটা কি কোনো গাড়ির নাম
হতে পারে,
অথবা সেই আয়ুব বাচ্চুর গানের মতো ফেরারি মনটা আমার। আমাদের সাথে আছেন ভিভিএস ইয়াসিন, আমাদের সাথে আছেন রাতের আলো, আমি আর আমার ফ্রেন্ড আলামিন একসাথে শুনছি ডালাইল থেকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ মোহসিন চৌধুরী, ভাইয়া গল্পগুলো শুনতে খুবই ভালো লাগে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আশিক, দ্বিতীয় ঘটনাটা সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের সাথে আরো আছেন এম এইচ সাগর, হ্যালো সৃষ্টি ভাইয়া না সৃষ্টি, ওকে মিরপুর কাজীপাড়া থেকে শুনছি আজকের গল্পগুলো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সাগর। আরো আছেন আমাদের সাথে আশার রয়, হরর ক্লাবের থেকে ভূত এফএম বেস, ওয়াও, কিন্তু প্লিজ নো কম্পারিজন, দুটির মাঝখানে একটা খুব সুন্দর একটা ডিফারেন্সিয়েটিং লাইন রয়েছে, একটা হচ্ছে জীবনের রিয়েল ঘটনা, হরর ক্লাব শুধুই ফিকশন এবং মিস্ট্রি এসব নিয়ে, সো দুটির তুলনা করাটা একদমই ঠিক না। তবে এটা অবশ্যই ঠিক যে ভূত এফএম এর থেকেই তো ভূত এফএম হরর ক্লাবের উৎপত্তি। আমাদের সাথে আরো আছেন সাকিবুর রহমান, তিনি আছেন যশোর থেকে শুনছি। সো আরো অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি একটা গানে, গান থেকে ফিরে আসছি নেক্সট আওয়ারে ফুতিয়ায় আমাদের আজকের গল্প ক্যামেরা নীলাঞ্জন দিয়ে। শুনতে থাকুন একটু ফুটিয়ে, এটা থাকুন একটু ফুটিয়ে।
চারে পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জোৎস্নার তোরি পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জোৎস্নার চাদর পরি চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমান ভরা জোৎস্নার তোরি পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জোৎস্নার চাদর পরি শুইয়া একজন আজ দিবে পারি Thank you.
দুই বন্ধু হরর ক্লাবের দুই বন্ধু সবুজ এবং
মিঠু। তো সবুজ এবং মিঠু সেকেন্ড আওয়ারে আমরা যেটা করি, যে ফার্স্ট আওয়ারে আমরা আমাদের লিসনারদের মেইলগুলো থাকে, সেকেন্ড আওয়ারে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ভূতিয়া, আমাদের প্রমিনেন্ট কোন রাইটারের স্টোরি, সেই সেগমেন্টটার নামই ভূতিয়া। আজকে থাকছে 7 নম্বর গল্প ভূতিয়া মহর ক্লাবের, এবং লাস্ট আওয়ারটা আনসলভ মিস্ট্রি নিয়ে। সো আজকের গল্পটার নাম হচ্ছে ক্যামেরা। ক্যামেরা দিয়ে ছবি তোলার মানে একদম প্রথম অভিজ্ঞতার কথা কি মনে পড়ে? মানে এখন তো ক্যামেরাতে ছবি তোলা অনেক সহজ হয়ে গেছে, জাস্ট মোবাইলে প্রত্যেকের হাতে হাতে একটা করে ক্যামেরা থাকে। প্রথম দিকের প্রথম সেই একদম ছোটবেলায় প্রথম ছবি তোলার কোন স্মৃতি কি মনে আছে? কোন ক্যামেরায় ছবিটা তোলা হয়েছিল?
ক্যামেরার নামটা তো মনে নেই, তবে এটা মনে হয় আমি যখন হচ্ছে টেনে পড়ি তখন।
আচ্ছা, ফিল্মের তো যাই হোক না কেন, সেই সময় মানে কি অদ্ভুত একটা সময় ছিল যে গুনে গুনে ছবি তুলতে হবে।
গুনে গুনে মানে অনেক ফ্লাশ দিয়েও হচ্ছে বলে হয়তো হ্যাঁ ছবি তোলা হয়েছে।
হ্যাঁ, ফিল্ম নেই ভেতরে, শুধুমাত্র ফ্ল্যাশ। এরকম অভিজ্ঞতা আসলে সবারই কম বেশি হয়তো আছে। তো আসলে নাইট ক্লাবে আমি একটা শো, রাতের বেলা একটা শো করা হয় নাইট ক্লাব, তো সেখানে একদিন কথা হচ্ছিল যে 10 বছর আগে পরের লাইফের আমাদের আসলে কত পরিবর্তন, বা 20 বছর আগে পরের বর্তমান সময়, হয়তোবা এর আগে 20 বছর আগে পরের লাইফে লাইফস্টাইলে এতটা চেঞ্জ ছিল না যেটা এখন হচ্ছে। যেমন আমরা হয়তো ছোটবেলায় এই যে ছবি তোলার যে ব্যাপারটা, খুব গুনে গুনে মেপে মেপে ছবি তোলা, এখন অজস্র,
যত ইচ্ছে
যত ইচ্ছে তত, অনেকগুলো স্ন্যাপ নেওয়ার পর একটা রেখে দেওয়া, বাকিগুলো ফেলে দেওয়া, খুব ইজি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা যে স্টোরিটা আমাদের আছে ভূতিয়াতে, সেই গল্পটার নাম হচ্ছে ক্যামেরা। গল্পকারের নাম নীলাঞ্জন নন্দী, এবং খুব সুন্দর একটা গল্প, 1970-এর দশকের ঘটনা অবলম্বনে গল্পটা, এবং গল্পটা একটা ক্যামেরাকে নিয়ে, এবং গল্পটা ক্যামেরা নিয়ে একজন ডাক্তার, তিনি একটা মানে গল্পটার প্ল্যাটফর্মটা আসলে একটা ডায়েরি থেকে, আমাদের লাস্ট ব্রাউন সাহেবের বাড়ি, গত সপ্তাহে আমাদের 59 নম্বর গল্পটা ছিল ব্রাউন সাহেবের বাড়ি, সেটাও একটা ডায়েরি নিয়ে গল্প, ডায়েরি থেকে বের হওয়া গল্প, যেটা ছিল একটা হন্টেড হাউস নিয়ে, বাট গল্পটা খোঁজটা পাওয়া যায় একটা ডায়েরিতে। আজকের যে গল্পটা সেই গল্পটাও এরকম একটা গল্প, যে একটা ডায়েরি থেকে সে গল্পটার উৎপত্তি। ডায়েরি লেখাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মনে হয়, তো গল্পের ভেতর থেকে সেই ডায়েরি পড়া, ডায়েরি থেকে গল্প বের করা, সেই ঘটনাগুলো আমরা আবারও একটু ফিল করার চেষ্টা করবো। তো আজকের যে গল্পটা সেটা খুবই চমৎকার একটা গল্প, একটা ডায়েরি থেকে পড়তে থাকা ঘটনা, সেখান থেকে একটা ক্যামেরার ইতিবৃত্ত। গল্পটার নাম ক্যামেরা, নীলাঞ্জন নন্দীর খুব সুন্দর একটা গল্প। আমরা ছোট্ট একটা বিরতির পর চলে যাব আমাদের আজকের ভূতিয়া পর্ব সাথে। সো আপনি শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম এন্ড টু ফুর্তি।
ফুর্তি সত্যি এক স্বপ্নের উঠান, পাড়ালে হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই, একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই বাংলা লিঙ্কে চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি অফারে।
ফুটি শুরু হলো প্রাণা ফুটবল ম্যানি অফার পিইউ স্পেস দিয়ে বোতলের ক্যাপের নিচের কোডটি 6969 নম্বরে পাঠিয়ে জিতে নিন রাশিয়া ফ্রি এলইডি টিভি মোবাইল রিচার্জ সহ অনেক পুরস্কার ভূতিয়া পর্ব ষাট
শুনুন নীলাঞ্জন নন্দীর গল্প ক্যামেরা কণ্ঠে সৃষ্টি এবং চিন্টু
নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস আমার নেই তবে কখনো কোনো ঘটনা তেমন ভাবে নাড়া দিলে তার বিশদ বিবরণ লিপিবদ্ধ করে রাখি এ অভ্যেস বহুদিনের 1990 যখন বাবা মারা গেলেন তখন ডায়েরি লিখেছিলাম ভীষণ একা লাগত তখন আমার দিদি শর্মার 1987 বিয়ে হয়ে যায় দিল্লিতে কালে ভদ্রে কলকাতায় আসে ঠাকুরদার তৈরি এই বিশাল বাড়িটায় এখন আমি আর কাছের লোক রাধারমণ মাত্র দুটি প্রাণী মাঝে মাঝে বাড়িটার হা করা ক্ষুধার্ত মুখটা যেন আমায় গিলতে আসে যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি মডেলিং অ্যাসাইনমেন্টের ছবিগুলো বাড়িতে বসেই ঝাড়াই বাছাই করি এতে দিব্যি সময় কেটে যায় কিন্তু হঠাৎই গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল ঘটনার অপ্রত্যাশিতায় এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে এ কদিন ডায়েরি লিখতেও বসতে পারিনি সেদিন সকাল থেকে আকাশের অবস্থা ভালো ছিল না কখনো মুষলধারে আবার কখনো বা ইলশে গুঁড়ি বৃষ্টি পড়েই চলেছিল 10টা নাগাদ স্নান সেরে খাটের তলা থেকে ডাক ব্যাগের জল নিরোধক জুতো জোড়া বের করে পায়ে পড়লাম ক্যামেরার ব্যাগটা গোছাতে গিয়েই মাথার ব্যথাটা টের পেলাম সারা কপালটা জুড়ে একটা চিনচিনে ব্যথা তার সঙ্গে শুরু হল চোখের জ্বালা স্পষ্ট বুঝতে পারলাম জ্বর আসছে থার্মোমিটারটা ভালো করে ধুয়ে জিভের তলায় মিনিটখানেক রাখতে দেখলাম 102 ডিগ্রি উঠেছে অফিস যাওয়ার চিন্তাটাকে মাথা থেকে ছেড়ে ফেলে জামা প্যান্ট ছেড়ে পাজামাটা পরে নিলাম তারপর লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লাম রাধারমণকে বলে দিলাম আমায় বিরক্ত করো না আজ দুপুরে কিছু খাব না শুধু একটু বিশ্রাম চাই এখন বেশি জ্বর হলে লক্ষ্য করেছি নাক মুখ দিয়ে আগুনের হালকা বেরোতে থাকে কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকতেই ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না যখন ঘুমটা ভাঙল তখন বেডসাইড টেবিলের ঘড়িটার দিকে চোখ পড়তে দেখলাম 2:05 এর মধ্যে বৃষ্টিটা ধরে এসেছিল জানলা দিয়ে বাইরে তাকাতে চোখে পড়ল কৃষ্ণচূড়া গাছটা তার ডাল থেকে বৃষ্টির জল পাতা পেয়ে টুপটাপ করে ছড়ে পড়ছিল আমি বারান্দায় এসে দাঁড়ালাম নিচে রাস্তায় লোক চলাচল কমে এসেছে যদিও জল কমেনি মাঝে মধ্যে এক আধটা গাড়ি ভেজা পিচে সরল শব্দ তুলে চলে যাচ্ছে দু একটা রিক্সার চাকা এই ঝিম ধরা দুপুরের শান্তিকে তার ঠকর ঠকর আওয়াজে নষ্ট করছে ঠিক এমন সময় আমার বাবার কথা মনে পড়ল মনে পড়ল ডায়েরিটার কথাও বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল উনি নিয়মিত লিখতেন শুনেছি ঠাকুরদাও নাকি ডায়েরি মেনটেন করতেন আমার দিদিকেও ডায়েরি লিখতে দেখেছি সেই ছেলেবেলা থেকে অন্তত বিয়ের আগে পর্যন্ত দেখেছি এখন আর সে অভ্যেস আছে কিনা জানি না গত মাসে দোতলার স্টোর রুমটা পরিষ্কার করছিলাম তখনই বাবার চারটে ডায়েরি হাতে আসে 1963 থেকে 1966 পর্যন্ত লেখা 4 বছরের 1-1 দিনের সংক্ষিপ্ত বর্ণনা আমার জন্ম 1963 সালে যখন আমি মায়ের পেটে তখন থেকে শুরু করে আমার জন্মের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের লিপিবদ্ধ করা প্রতিটি কথা পড়েছি বাবার স্বপ্ন আশা আর আশঙ্কার স্পষ্ট ছবি মুগ্ধ হয়ে দেখেছি 63-64 আর 65 সালে লেখা ডায়েরি পড়া হয়ে গিয়েছিল 66 সালের 17 মার্চ পর্যন্ত এগিয়েছিলাম হঠাৎই জানি না কেন বাবার কথা মনে পড়তেই 66 ডায়েরিটা তখনই পড়তে ইচ্ছে হল জ্বর দেখেই ক্রোসিন ট্যাবলেট খেয়ে ফেলেছিলাম তাই এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে চোখে জ্বালাও নেই শুধু মাথাটা একটু ধরে আছে দুই রগে সামান্য ব্যথা রয়েছে। দেরাজ থেকে স্টোর রুমের চ্যাপটা পেতলের চাবিটা বের করে দোতলায় নেমে এলাম। দরজাটা খুলতেই সেই চাপা গন্ধটা নাকে এসে লাগল, বহুদিনের ধুলো আর বদ্ধ পরিবেশের গন্ধ। আলোটা জ্বালালাম, একসঙ্গে দুটো 100 ওয়াটের বাল্ব চলে উঠল সবুজ শেডে। ঘরটা আসলে বাবার স্টাডি ছিল, ঠাকুরদার মতো ব্যবসায় মাথা ছিল না ওনার, তবে ডাক্তারি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। ঠাকুরদা অবশ্য এতে কোনো আপত্তি করেননি, বাবাকে বিলেতে পাঠিয়ে FRCS করিয়েছিলেন। দেশে ফিরে এসে বাবার পশারও জমে ওঠে ভালোই, প্রথমে RG কর, তারপর প্রাইভেট প্র্যাকটিস। ঘরের তিনটে দেওয়াল জুড়ে কাচের পাল্লা দেওয়া আলমারি, বইয়ে ঠাসা, মেঝেতে ছড়ানো ছিটানো নানান রঙের ও আকারের বাক্স, সুটকেস আর গাদা গুচ্ছের মেডিকেল জার্নাল। ঘরে দুটো জানালা, রঙিন সার্সি বসানো তাতে, সেটা বছর ভর বন্ধই থাকে। আমি চাই না এই বন্ধ ঘরটায় কোনো পাখি এসে বাসা বাঁধুক। জানলার পাশেই বড় টেবিলটার ওপরে 66 ডায়েরিটা রেখেছিলাম, সার্সিগুলো খুলে দিয়ে চেয়ারটা টেনে বসলাম। বাইরে মৃদু গাড়ি ঘোড়ার শব্দ কানে এল, খোলা জানলা দিয়ে মেঘলা দিনের আলো এসে ঘরে পড়ছে, ঠান্ডা একটা হাওয়াও যেন আসছিল। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম 18 মার্চ থেকে। বাবা লিখছেন, 18 মার্চ 66, আজ হঠাৎ বীরেন সকালে টেলিফোন করেছিল, বলল কাল নাকি পার্ক স্ট্রিটে ওয়াল্টার্সে নিলামে যাবে। আমি তো প্রত্যেক রবিবারই যাই, বীরেন জিজ্ঞেস করেছিল ও সরাসরি যাবে নাকি আমি ওকে তুলে নিয়ে যাব। আমি বললাম ওকে যাওয়ার পথে তুলে নিয়ে যাব, কাল ভুবনবাবুর সঙ্গে কথা বলতে হবে, ওর ছেলের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলব। সেন্ট আর্থার্স চ্যারিটি ফান্ড থেকে বোধহয় অপারেশনের জন্য অর্ধেক টাকা জোগাড় করতে পারব। ভুবনবাবুর ছেলের ছবি চাই, ওদের দপ্তরে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। ভুবনবাবুর মতো একটা নিলামের দোকানের ক্লায়েন্টের পক্ষে 10,000 টাকা জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার ঠিকই, এরকম মানুষের সাহায্যের জন্যই সেন্ট আর্থারের মতো সংস্থা রয়েছে। আমার মন বলছে ওরা টাকাটা দেবে। 19 মার্চ 66, একটু আগে নিলাম থেকে ফিরলাম। বীরেন একটা 19 শতকের ফরাসি কলম কিনেছে 60 টাকায়, তেমন সস্তা নয়, তবু খুশি হয়েছে। প্রথম দিন নিলামে এসে পটাপট দর চড়িয়ে ভেবেছে আমি কি যেন একটা করলাম, আরো বার কয়েক ওখানে গেলে বোধ করি ও আরো বিবেচনা করে দর হাঁকাবে। ফেরার পথে বীরেনকে নামিয়ে দিয়ে এলাম বাড়িতে, এসে স্টাডিতে ঢুকে হাতের মোড়কটা খুললাম। আজ একটা ক্যামেরা কিনেছি, বেশ পুরনো জার্মান ক্যামেরা, 120 ফরম্যাটের ফিশার। এই কোম্পানি শুনেছিলাম কয়েক বছর ব্যবসা করেই উঠে যায়, তবে ক্যামেরার সুনাম আছে। আজ নিলামের টেবিলে এটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, 125 কিনে ফেললাম। মনে তো হয় সস্তায় পড়েছে, ছবি তোলার নেশা আমার বহুদিনের, একটা জাইসাইকন আছে, তবুও আরো ক্যামেরা কেনার ইচ্ছে। এই ক্যামেরাটা বেশ ভারী, সম্পূর্ণ কালো রঙের, লম্বায় প্রায় 1.7 ইঞ্চি, চওড়ায় 1.4 ইঞ্চি, লম্বাটে চেহারা অনেকটা ইয়াশিকা 30-এর মতন। আগামীকালই একটা ফিল্ম কিনে ভরতে হবে, অজিতের বছর 3 বয়স হল, ওর ছবি দিয়ে এটার ওপেনিং করব। 20 মার্চ 66, আজ হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎই রাস্তায় ভুবনবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি ছেলের সঙ্গে কর্নওয়ালিস স্ট্রিট ধরে হাঁটছিলেন। আমি ড্রাইভারকে ওদের পাশে গাড়িটাকে দাঁড় করাতে বললাম, আমায় দেখে একগাল হেসে উনি বললেন, আপনার বাড়ির ওদিকেই যাচ্ছিলাম অন্নদা স্টুডিওতে, কাল যে বললেন ছেলের ছবি তোলাতে হবে। দেখি ভুবনবাবুর ছেলে পলাশ মুখ টিপে হাসছে, যেন ছবি তোলার কথায় খুব মজা পেয়েছে। আমি গাড়ির দরজা খুলে ওদের ভেতরে ডাকলাম, বললাম স্টুডিওতে ছবি তুলে কোনো লাভ নেই, মিছিমিছি পয়সা খরচ হবে, তার চেয়ে বরং আমি তুলে দিচ্ছি ছবি, বাড়িতে চলুন। গাড়িতে বসেই কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম ভুবনবাবুরা শ্যামপুরে থাকেন। বাড়িতে এসে গতকাল নিলামে কেনা ক্যামেরাটা বের করলাম আর জয়সাইকনটাও। দুপুরে ওয়ার্ড পয়েন্ট নবীনকে দিয়ে একটা ইলফোর্ড ফিল্ম কিনে আনিয়েছিলাম, সেটাই ভরে ফেললাম ফিশারটায়। জাইস আইকনে ফিল্ম আছে। ভুবনবাবু আর ওনার ছেলে পলাশকে নিয়ে ছাদে উঠে এলাম। এখনো অনেক আলো বাকি আছে। চৈত্র মাসের শেষ বিকেলের রোদ ছড়িয়ে রয়েছে বিশ্ব চলাচলে। আকাশ একেবারে পরিষ্কার। পলাশকে পাঁচিলের ধার ঘেঁষে দাঁড় করিয়ে পরপর দুটো ছবি তুললাম, একটা নতুন ফিশারে আর একটা জাইস আইকনে। বলা যায় না নতুন ক্যামেরায় ছবি কেমন উঠবে, তাই যদি অন দ্য সেফ সাইড জাইস আইকনেও একটা তুলে রাখলাম। ছবি তোলার পর ওরা বাড়ি চলে গেলেন। 21 মার্চ 66। কোত্থেকে কি যে হয়ে যায় বলা যায় না, হঠাৎই আজ সকালে ভুবনবাবু ছুটে এলেন আমার কাছে। কারণ জানতে চাওয়াতে হাও মাও করে কেঁদে উঠলেন। জানতে পারলাম আজ ভোরে হঠাৎই ছাদের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসাবধানতায় পা পিছলে পড়ে পলাশ গুরুতর রূপে আহত হয়েছে। মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে। আরজি করের ইমার্জেন্সিতে ভর্তি করেই আমার কাছে এসেছেন। কি করবেন বুঝতে পারছেন না। দুপুর পর্যন্ত চেষ্টা করেও পলাশকে বাঁচানো গেল না। মাথাটা ফেটেছিল ঠিকই, তবে স্টিচ আর ইঞ্জেকশনগুলো পড়ার পর কন্ডিশনটা স্টেবল হওয়া উচিত ছিল, কিন্তু না, ঠিক 2:10 পলাশ মারা গেল। আমার আর কিছু লিখতে ইচ্ছে করছে না আজ এ পর্যন্তই। 22 মার্চ 66। কাল পলাশ মারা যাওয়ার সময়ে ওর মৃত্যুর কোন সঠিক এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিলাম না, তবে এখন বোধহয় পারছি। আমি ডাক্তার হলে কি হবে, সর্বজ্ঞই, বিশ্বের সমস্ত কিছু জানা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো কারো পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো আমি মনে মনে ঈশ্বর, শয়তান, মিরাকেল, কালো জাদু বা ভূতেও বিশ্বাস করি। জানি না কেন আমার মনে হয় পৃথিবীতে সব কিছু বিজ্ঞানের আওতায় আসে না, সব সমস্যার সমাধান বিজ্ঞান দিতে পারে না। পৃথিবীতে অগোচরে অনেক কিছুই লুকিয়ে আছে যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে। গতকাল বেলা 3টায় ডেথ সার্টিফিকেট লিখে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আসলে আমিও তো সন্তানের বাবা, মা মরা ছেলের বাবা। ভুবনবাবুর মুখটা দেখার মতো কলজের জোর আমার ছিল না, কি করে আরেক পিতার নির্মম দুঃখটাকে। বাড়িতে ফিরে স্টাডিতে ঢুকে নতুন কেনা ক্যামেরাটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম পলাশের কথা। ওর শেষ ছবিটা এই ক্যামেরাতেই বন্দী রয়েছে। মাত্র 12টা বসন্ত কাটালো ছেলেটা, এত তাড়াতাড়ি চলে যাবার কি খুব দরকার ছিল? অপারেশনের ছুরি হাতে নিলেই যেমন কাটা সেটা করতে মন চায়, ঠিক তেমনি হাতে একটা ক্যামেরা থাকলে আপনা হতেই ডান হাতের তর্জনীটা ছটফট করে। অজিতের ডায়রিয়া হয়েছে, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওর ছবি তোলাটা মুলতবি রইল। বসে বসে আকাশ পাতাল ভাবছি, ঠিক এমন সময় জানলার ফ্রেমে একটা পায়রা এসে বসল। দুধ সাদা গায়ের রং, তবে ডানায় একটা ধূসর দাগ। এরা দল বেঁধে এই বাড়িরই তিনতলায় কোথাও একটা থাকে। এদের বকম বকম ডাকও শুনেছি। হাতের কাছে এমন এক লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়। কে জানে কেমন উঠবে। পায়রাটার কিছুক্ষণ পর ডানা ঝটপড়িয়ে উঠে গেল, হয়তো পাশের বাড়ির গার্নিশে। আজ সকালে একটা মেজর অপারেশন ছিল, মোটামুটি ভালোই হয়েছে। বিকেলে বারান্দায় এসে দাঁড়াতেই নিচে আমার নীল রঙের মরিচের পাশে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখলাম, পেছনে চাকার টান দিকে। নিচে নেমে দেখি একটা পায়রা, ডানাগুলো ছাড়ানো, মরে কাঠ, সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। দুধ সাদা পায়রাটার ডানায় একটা ধূসর দাগ, চেনা লাগল। কতকালে মনে হয় এর ছবি। হঠাৎই পিঠ পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে মনে ভাবলাম ওই ফিশার ক্যামেরাটা দিয়ে পলাশের ছবি তুললাম, ও মারা গেল। ওই ক্যামেরায় পায়রাটার ছবি তুললাম, সেও মারা গেল। তবে কি ভাগ্যে অজিতের ছবি তোলা হয়নি, না জানি কি হতো। ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। ক্যামেরাটার ইতিহাস কি, কোত্থেকে এসছে ওটা, এই প্রশ্ন মাথায় ঘুরছে। পুরোপুরি শিওর না হলেও আমার মনে হয় ক্যামেরাটা ভুতুড়ে। ওটা কি কিছুক্ষণ আগে বিওএসির সবুজ এয়ারব্যাগটায় খবরের কাগজে মুড়ে তুলে রেখেছি, ওটাকে আর কোনোদিন ব্যবহার করব না, কোনোদিনও না। 23 মার্চ 66। গতকাল রাতে ভালো ঘুম হয়নি, বিছানায় শুধু এপাশ ওপাশ করেছি। ছোট্ট অজিত পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটালে বেরোবার আগে ও জিজ্ঞেস করছিল ক্যামেরাটার কথা, ও ওই ক্যামেরায় ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে, তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। অজিত বরাবরই শান্ত, এ নিয়ে আর আমায় বিরক্ত করেনি। হসপিটাল থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ড্রাইভার রামরতনকে গাড়িটা একটু চড়ে চালাতে বললাম। গন্তব্য ওয়াল্টার্সের নিলামের দোকান। ফিশারের ইতিহাস না জানা অবধি শান্তি পাচ্ছি না, ওই ক্যামেরার পেছনে কি কাহিনী থাকতে পারে। আরজি গড় থেকে পার্ক স্ট্রিট বেশ অনেকটা পথ। যখন ওয়াল্টার্সের দোকানে ঢুকছি আলো প্রায় মরে এসেছে। রাস্তার উল্টো দিকে ফ্লুরিসের কেক পেস্ট্রির দোকান। দোকানের রঙিন সাইনবোর্ডে ছোট ছোট আলো নেচে নেচে যাচ্ছে। দোকানে ঢুকে ভুবন বাবুকে দেখতে পেলাম না, উনি কদিনের ছুটি নিয়েছেন কে জানে। একমাত্র ছেলের মৃত্যু শোক কি এত তাড়াতাড়ি ভোলা যায়, ঠিক কতদিন লাগে কারো অস্তিত্বকে মন থেকে মুছে ফেলতে, কেউ কি বলতে পারে। দোকানের মালিক রাজন মেহরোত্রা হাসি মুখিয়ে গিয়ে এলেন। আমি ওনার পুরনো খদ্দের, আমার শুকনো মুখ দেখে উনি কারণটা জানতে চাইলেন। সবিস্তারে সব বললাম ওনাকে। ততক্ষণে টেবিলে এলাচ দেওয়া চা এসে গেছে, ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। রাজনবাবু চিন্তিত মুখে কাপটা তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন, তারপর বললেন, এরকম ব্যাপার, আপনার কোনো ভুল হয়নি তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে না বলাতে উনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর টেবিলের তেরাজ খুলে একটা পুরনো কালো খাতা বের করে সামনে রাখা ছোট প্যাডে খসখস করে কি যেন লিখলেন। কাগজটা এগিয়ে দিলেন আমার দিকে, বললেন, ক্যামেরাটা ওনারই ছিল। কাগজটায় লেখা, পিটার লরেন্স 132 নং পেমান্টেল স্ট্রিট। রাস্তাটা চেনাই ছিল। আমার এক বুড়ো গোয়ানিজ পেশেন্ট থাকতেন স্যান্ডেল স্ট্রিটে, পেমান্টেল স্ট্রিটের পাশেই। এলাকাটা নোংরা, অন্ধকার আর গোলক ধাঁধার মতো। রাজ্যের সরু সরু গলি এসে মিশেছে একটা আরেকটার সঙ্গে। জায়গাটা রিবন স্ট্রিটের দক্ষিণে, যত অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। রাজনবাবু বললেন,
পিটার সাহেবের বয়স প্রায় 80, একমাত্র মেয়ে জোসেফিনা কত বছর মারা যাওয়ার পর বাড়ি থেকে তেমন একটা বেরোন না। দিন 15 আগে হঠাৎই একদিন বিকেলে এসে ওই ক্যামেরাটা উনি ভুবনবাবুকে দিয়ে যান। একটা ছোট কাগজে আমার উদ্দেশ্য একটা লাইন লিখে গেছিলেন, এত আঁকা বাঁকা হাতের লেখা যে ভীষণ কষ্ট হয়েছিল পড়তে। তাতে লেখা ছিল, ক্যামেরাটা বেঁচে দিন, যা দাম পাবো তাতেই আমি খুশি। চিঠিটা পড়ে ভেবেছিলাম ওনার বোধ হয় অবস্থা অত্যন্ত খারাপ, তাই যত তাড়াতাড়ি পেরেছিলাম ক্যামেরাটাকে বেঁচে ওনাকে সাহায্য করেছিলাম। কিন্তু আপনি যে ঘটনা শোনালেন আমার তো মাথা ঘুরে যাচ্ছে। সত্যি যদি ক্যামেরাটার পেছনে কোনো কাহিনী থাকে সেটা পিটার সাহেব জানতে পারেন।
রাজনবাবুর সঙ্গে আর কথা বাড়াইনি, চলে গেলাম পিটার লরেন্সের কাছে। ভাঙা চোরা একটা প্রায় পুরো বাড়ির তোতলায় উনি থাকেন। অপরিষ্কার কামরা, অপর্যাপ্ত আলো আর অস্বচ্ছ একটা নাম না জানা জান্তব গন্ধ পরিবেশটাকে ভারী করে রেখেছিল। সারা ফ্ল্যাটটায় কারো সারা শব্দ পাচ্ছিলাম না, বোধহয় উনি একাই থাকেন। বৃদ্ধ পিটার লরেন্স একটা তুলো ওঠা রং চটা সোফায় বসে আমায় লক্ষ্য করছিলেন। আমার কাছে ঘটনাটা শুনে বললেন,
আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনার জীবনে বিপদ ডেকে এনেছি, স্বার্থপরের মতো কাজ করেছি,
নিজেকে বিপদ মুক্ত করতে ক্যামেরাটা ছিল আমার দাদার ডেরেক লরেন্সের। সে খুব একটা স্বাভাবিক মানুষ ছিল না, বাইবেল ছুত না, চার্চে যেত না। তার বয়স যখন 25 তখন সে হঠাৎ চুপি চুপি একটা স্যাটানিক গ্রুপের মেম্বার হল। গ্রুপটা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। পরিবারের সবাই ওকে অনেক ফেরাবার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। দাদার খুব প্রিয় ছিল এই ক্যামেরাটা, বিভৎস সব বলির ছবি এই ক্যামেরাটা দিয়েই তুলত। সেই স্যাটানিক গ্রুপটায় মানুষ পশু পাখি সবকিছুই বলি হল। স্যাটানিক গ্রুপটায় চোখ দেবার পর থেকে দাদা আরো বেশি চুপচাপ, আরো বেশি শান্ত হয়ে গেল। এক এক সময় মনে হতো বড় বেশি শান্ত, ঝড় উঠবার আগে যেমন সবকিছুই শান্ত থাকে। একদিন ওই শয়তানের ঘাঁটিতে পুলিশ হানা দিল, ডেরেককে অ্যারেস্ট করা হল। ওই গ্রুপটার এগেনস্টে কেউ একজন পুলিশে রিপোর্ট করেছিল।
একটানা বলার পর ক্ষণিকের বিরতি নিলেন পিটার লরেন্স। তার কথা নিষ্পলক দৃষ্টিতে কিলছি আমি।
দাদাকে ছাড়ানো গেল না, শত চেষ্টাতেও না। অবশেষে কোর্টে কেস উঠল আর বিচারে তার ফাঁসির হুকুম হল। গলায় দড়ি পড়ানোর ঠিক আগে দাদার সেই কথাটা আজও ভুলিনি। বলেছিল, আমার শরীরের মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমার আত্মা থাকবে। কোনো না কোনো বস্তুর মধ্য দিয়ে আমি আবার ফিরে আসব, আবার খুন করব। প্রাণ নাশের আনন্দের কোনো বিকল্প নেই।
এইটুকু বলে আবার বিরতি নিলেন পিটার লরেন্স। ওনার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। পাশের র্যাক থেকে জলের জগটা পেরে এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে নিলেন তিনি। নোংরা মলিন শার্টের হাতায় ঠোঁট দুটো মুছে নিয়ে বললেন,
আপনি ওসবে বিশ্বাস করেন কিনা জানি না, তবে to tell you the truth, I think that camera is possessed. ডেরেকের প্রতিহিংসা পরায়ণ ওই আত্মা ওই ক্যামেরায় রয়েছে। আমি ওটা দিয়ে কোনোদিন কারো ছবি তুলিনি, বাড়িতে এমনিই পড়েছিল। গত বছর আমার মেয়ে জোসেফিনা ওর এক বান্ধবীকে দিয়ে নিজের ছবি তোলায় সেই ক্যামেরাটা দিয়ে। আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জোসেফিনা মারা যাবার পর আমি ওর সেই বান্ধবীর কাছ থেকে কথায় কথায় সেটা জানতে পারলাম। তাই তারপরেই আমি ক্যামেরাটা দোকানে নিলামে দিয়ে দিই।
সেদিন রাতে পিটার লরেন্সের বাড়ি থেকে ফিরে আর স্টাডি রুমে ঢুকিনি। সবুজ পিওএসির এয়ার ব্যাগটার দিকে তাকাবার ইচ্ছে ছিল না আমার। তবে ক্যামেরাটা আমি বেচব না, অন্য কারো জীবনে কালো ছায়া নেমে আসুক আমি চাই না। আমার লেখা এই ডায়েরি শর্মা এবং অজিত বড় হয়ে পড়বে আশা করি, তখন ওরাও ক্যামেরাটার সম্পর্কে জানবে। সব পড়ার পর আমার মনে হয় ওরা ক্যামেরাটাকে নিছক কৌতূহলে ব্যবহার করবে না জোসেফিনার মতো। বাবার লেখা 1966 সালের সেই ডায়েরি এখানেই শেষ। এই পর্যন্ত পড়ে আমি থামলাম। মাথার দুপাশটা আবার টপটপ করছে, ক্রোসিনের প্রভাব কি তবে কমে এলো? কপালে হাত দিয়ে দেখলাম ঘাম জমেছে কপালে। আমি অবাক হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম অনেক কথা, ওই ক্যামেরাটা কি তাহলে এখনো রয়েছে এই ঘরে? বাবা কেন ক্যামেরাটাকে নষ্ট করে ফেললেন না? বাবা কি ভয় পেয়েছিলেন? এতগুলো ভাবনা চিন্তার প্রশ্ন মনে জট পাকিয়ে যাচ্ছিল। চেয়ারে বসা অবস্থাতেই পেছন ফিরে মেঝের দিকে তাকাতেই সেই কবেকার পুরনো সবুজ বিওএসির এয়ার ব্যাগটা চোখে পড়ল। ওর মধ্যে কি এখনো রয়েছে সেই ক্যামেরাটা? বিশ্বাস আর অবিশ্বাসের দোলা চলে দুলতে দুলতে এগিয়ে গেলাম ডাই করা পুরনো জিনিসপত্রগুলোর কাছে। সবুজ পিওএসির ব্যাগটা ওগুলোর মাঝে পড়েছিল। ব্যাগটায় তালা লাগানো ছিল না। চেন টেনে খুলতেই বেশ কিছু ওষুধের বিজ্ঞাপনের বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম, পুরনো ছেঁড়া খবরের কাগজে মোড়া। জিনিসটা তুলতে গিয়ে টের পেলাম বেশ ভারী। প্যাকেটটা খুললাম, খুলতেই চোখে পড়ল জিনিসটা, একটা ফিশার ক্যামেরা। দেখলে তো মনে হয় এখনো দিব্যি চলে। হঠাৎই মাথায় প্রশ্নটা এলো, ডায়েরির ঘটনাগুলো বাবারই মনের ভুল নয় তো? পলাশের মৃত্যু, পায়রাটার মৃত্যু, সবটাই হয়তো কাকতালীয়। জোসেফিনের মৃত্যুটাও নিছকই একটা অ্যাক্সিডেন্ট ছিল হয়তো, কিন্তু বাবা তো বেশ কম কথার মানুষ ছিলেন। মন গড়া ঘটনার কোনো মূল্য ওনার কাছে ছিল না। তবে কি মাথায় একটা বুদ্ধি বিদ্যুতের মতো ঝলসে উঠল, একটা পরীক্ষা করে দেখতে হবে। ক্যামেরাটাকে আমার শোবার ঘরে নিয়ে এলাম। ফিল্ম ডায়ালে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দুই লেখা রয়েছে, অর্থাৎ সে ১৯৬৬ সালে তোলা সেই ভুবনবাবুর ছেলে পলাশ আর সেই পায়রাটার ছবি রয়েছে এর ভেতরে। ফিল্মটা বোধহয় অকেজো হয়ে গেছে, সেই দুটো ফটো তোলার পর আর ব্যবহারই করা হয়নি ক্যামেরাটা। ক্যামেরাটাকে খাটের উপর রেখে নিকরের ব্যাগটা থেকে স্টিলজের স্ট্যান্ডটা বের করলাম। ক্যামেরাটাকে তার উপর বসিয়ে সেলফ টাইমারের বোতামটায় দম দিয়ে দিলাম আর তারপরে শাটারটা টিপলাম। এভাবে ফটোগ্রাফার ছাড়াই আপনা আপনি ছবি ওঠে। হঠাৎ কানে এলো একটা শব্দ, শাটারটা পড়তে আর বড় জোর সেকেন্ড ছয়েক বাকি, যেন র্যাটল স্নেকের গা হিম করা ঝুমঝুমির শব্দ। লেন্সটা সোজা নিজের নিরেট কালো শরীরের দিকেই তাক করা অবস্থায় রাখা, ক্যামেরাটা যেন নিজেই নিজের ছবি তুলছে। এই অবস্থায় রাখলাম ওটাকে, ক্যামেরাটাকে বসিয়েছি আয়নার সামনে যাতে ওর প্রতিবিম্বটা আয়নায় পড়ে। নিচে দাঁড়িয়ে গেলাম ঘরের এক কোণায়। মন বলছে আজ যদি হতচ্ছাড়া শয়তানের যন্ত্রটার মনের প্রতিহিংসা জাগে, হত্যার নেশা জাগে, তো ব্যাটা নিজেই নিজেকে মারুক। খুট তুম, তিনটি শব্দ পরপর হল, অবিশ্বাস্য কাণ্ড। খুট শব্দ করে শাটারটা পড়ল, চি আয়নায় আড়াআড়ি ভাবে একটা চির ধরল, ফেটে গেল, তুম। বিস্ফোরণের শব্দটা এলো ক্যামেরার ভেতর থেকে। জানি হয়তো কান পাতলে মনে ভূত হয়ে যাওয়া টেরেকের চাপা আর্তনাদ শুনতে পেতাম। ঠিক তারপর ক্যামেরার লেন্সটা ফাটল ধরল, এক্সপোজার ফোকাস রিং খসে পড়ল মাটিতে, পেছনের ডালাটা খুলে গিয়ে ফিল্মটা বেরিয়ে পড়ল পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে পড়ার মতো। মৃত্যু হল যেন ওটার, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমার। ঘটনাটা ঘটার কয়েকদিন পর একটা ফ্যাশন অ্যাসাইনমেন্ট ছিল। নিকনের ব্যাগটা খুলতে আঁতকে উঠলাম। আমার সাথে ১৫,০০০ টাকা দামের স্টিলজের স্ট্যান্ডটা পেঁকে চুড়ে গেছে, স্ক্রুগুলোতেও মরচে পড়েছে। ঝকঝকে ক্রোমিয়াম স্টিলের এই মজবুত স্ট্যান্ডটা কিভাবে যে, আসলে ভুলটা তো আমারই। ভুতুড়ে ক্যামেরাটাকে স্ট্যান্ডের ওপর তুলে মরণ শাটারটা টিপেছিলাম। ক্যামেরাটা তো নষ্ট হলই, আমার স্ট্যান্ডটাও অকেজো আর বাতিল হয়ে গেল চিরকালের জন্য। কারণ শাটারটা পড়ার সময় আয়নায় স্ট্যান্ডটারও প্রতিবিম্ব পড়েছিল।
ভূতিয়া পর্ব ৬০, গল্প ক্যামেরা, নীলাঞ্জন নন্দী।
ফুর্তি।
মামা ওয়ার্ল্ড কাপের পাস তো এখন আমার পকেটে।
কই দেখি, স্ক্র্যাচ কার্ড হাতে নিয়ে বলিস ওয়ার্ল্ড কাপের পাস? তুই ফুটবল বুঝিস তো?
তোর থেকে একটু বেশি বুঝি, তাই তো অলরেডি স্ক্র্যাচ কার্ড নিয়ে ঘুরি। ওয়ার্ল্ড কাপের খেলা তো আর মিস করা যায় না।
একদম তাই, 20 টাকার প্লেয়ার কার্ডে বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে, সাথে পাচ্ছেন 1 GB মাই স্পোর্টস প্যাক ও 200 MB ইন্টারনেট যে কোনো ব্যবহারের জন্য, মেয়াদ একদিন। রবি,
face it, face it, radio money furti, radio furti.
হলো প্রাণা ফুটবল ম্যানি অফার পিইউ স্পেস দিয়ে বোতলের ক্যাপের নিচের কোডটি 6969 নম্বরে পাঠিয়ে জিতে নিন রাশিয়া ফ্রি এলইডি টিভি মোবাইল রিচার্জ সহ অনেক পুরস্কার।
সত্যি এক স্বপ্নের উঠান, পাড়ালেই হাতি ধরি বেবার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই বাংলালিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি অফারে।
Yes, Booth FM Horror Club is here with more fun and fear. Shunlam Bhutia, Nilanjan Nandir Garpo, Camilla, Camel Laglo, Shobuji Abong Mitu.
Our case is very good. It's a good to say, look here. গল্প বেশি বেশি করে পড়ার জন্য,
তাই আমিও নীলাঞ্জন নন্দীর গল্প এর আগে পড়িনি। অনেক নতুন নতুন লেখকের গল্পই আসলে পড়ার সৌভাগ্য হয়েছে, নতুন নতুন না, অবশ্যই অনেক পুরাতন লেখক, মানে আমার জন্য নতুন বা আমাদের জন্য অনেকের জন্য নতুন, অতটা পরিচিত না। তো আসলে এরকম একটা দুটো গল্প পড়বো, মনে হয় যে এই লোকের আরো অনেকগুলো গল্প পড়বো। তো কি সুন্দর, তাই না? ডায়েরি থেকে গল্প খুঁজে পাওয়া, খুঁজতে খুঁজতে ক্যামেরা, ক্যামেরার পেছনের মানে গল্পের পেছনে গল্প, তার পেছনে গল্প,
প্লটটা অনেক ভালো লাগছে,
খুবই সুন্দর। তো ফেসবুকে কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের সাথে আছে আরজে সজল, লিখেছে, হ্যালো সৃষ্টি ভাই, ক্যামেরা স্টোরিটা খুবই ভালো লাগলো। আমাদের সাথে আছেন আন্দলিফ চৌধুরী সামি, লিখেছেন যে ভাই অসাধারণ একটা গল্প, ক্যামেরা নিয়ে খুব সুন্দর একটা গল্প হয়েছে। আমাদের সাথে আরো আছেন নুরুদ্দিন সরকার, বরিশাল থেকে শুনছি আজকে স্টোরিটা জোস ছিল। আমাদের সাথে আছেন নাহিয়ান নোমান, লিখেছেন ফার্স্ট গল্পটা ভালো ছিল। আরো আছেন রাতের আলো, লিখেছেন নাইস স্টোরি, এখন আমরা ছয়জন ফ্রেন্ড মিলে শুনছি, আমি, আলামিন, মোবারক আলামিন, কবির আর স্বাধীন আছি শেষ পর্যন্ত। আছেন আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ মামুনুর রশিদ, শিবগঞ্জ থেকে শুনছেন। এ আর রিফাত, লিখেছেন আজকে একটু দেরি হয়ে গেল সৃষ্টি ভাই, 58 মিনিট আগে লিখেছেন, অর্থাৎ এই স্টোরিটা আশা করি শুনতে পেরেছেন, কেমন লাগলো? ভালোই লাগলো মনে হয়। আরো আছেন সাইফুল ইসলাম সাইফুল, লিখেছেন আজ ফার্স্ট হরর ক্লাবে কমেন্ট করলাম, ভাইয়া খুব ভালো উদ্যোগ আপনাদের, খুব ভালো হচ্ছে লাগছে আজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো আছেন মোহাম্মদ মামুনুর রশিদ, লিখেছেন আজ প্রথম শুনছি, ভয় লাগবে না তো? এটা তো আমি জানি না, বলতে পারছিলাম, তবে হরর গল্প যেহেতু ভয় লাগাটা স্বাভাবিক। আমাদের সাথে আছে আর এস রাতুল খান, লিখেছেন রাতুল আছি রাজশাহী থেকে, প্রতি বৃহস্পতিবার প্রথম হরর ক্লাব শুনে প্রথম কমেন্ট করলাম এবং আমি পড়ে ফেললাম সেটা। রাসেল চৌধুরী নাটোর, লিখেছেন ভাই গল্প, ভালো গল্প শুনছি। আচ্ছা সাইমন, লিখেছেন হ্যালো ভাই, কেমন আছেন? গতকালকে আমাদের, গত এপিসোডে আমাদের স্টোরি ছিল ব্রাউন সাহেবের বাড়ি, এবং সেই স্টোরিতে একটা বিড়ালকে নিয়ে ঘটনা ছিল, একটা বিড়ালের ভূত আর কি, মানে সেটা নিয়ে গল্প, তার নাম ছিল সাইমন, এবং সেখানে একটা বৃদ্ধ থাকে, সেই বৃদ্ধ তাকে ডাকবে সাইমন। আজকে একজন লিসনার, তার নামও সাইমন। তো খুব ভালো লাগলো সাইমন, আশা করি আপনারও ভালো লাগছে। ইমরান হোসেন জন আছেন আমাদের সাথে, আছেন সুষময় চৌধুরী, ইমরান হোসেন জন আমাদের বাংলাদেশ হরর ক্লাবের একজন মেম্বার, খুব রেগুলারই তিনি এসে থাকেন, তো ওয়েলকাম জন আপনাকে। আমাদের সাথে আরো আছেন আরাফাত মল্লিক, হরর ক্লাবে প্লে করা মোস্ট সংগুলো ভালো লাগে, সংগুলো কি আপনি প্লে করেন? আচ্ছা, প্লে লিস্ট আমি করি আর কি। তো যাই হোক, খুবই ভালো লাগছে কমেন্টগুলো পড়ে, যেহেতু সবারই ভালো লাগছে গল্পগুলো, এবং সুন্দর সুন্দর গল্প থাকলে এমনিতেও মানে শো করেও খুব মজা পাওয়া যায়। এদিকে বাংলাদেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সেই দুইটি উইকেটের পর আর কোনো উইকেট পড়েনি, কি মনে হচ্ছে আর উইকেট পড়বে এই সেশনে?
মনে হচ্ছে পড়বে না।
আচ্ছা যাই হোক, আমরা একটা গান শুনে আসি, গান শুনতে শুনতে দেখি উইকেট আর কিছু পড়ে নাকি নেক্সট আওয়ারে, কিন্তু আনসলভড মিস্ট্রি আছে, একটা অদ্ভুত একটা ঘটনা, 1994 এর একটা ঘটনা, যে ঘটনার বর্ণনা বা কোনো কিছু এখন বলবো না, একদম নেক্সট ইয়ারে গিয়ে বলবো। নেক্সট ইয়ারে কিন্তু আমাদের সাথে থাকবে রাসেল ভাই, আমাদের সাথে আছেন, আনসেন্সর স্টোরিটা থাকছে নেক্সট ইয়ারে। সো নেক্সট ইয়ার পর্যন্ত আশা করি আপনার সাথে থাকবেন, থাকবেন রাত দুইটা পর্যন্ত। চলে যাচ্ছি গানে, কার গানে, এটা মেঘদল, শহর বন্দি মেঘ।
ঘরে বা অনেক দূরে যাও ফুর্তি করে জু 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 ফুর্তি এডিএর এফএম জু 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 ফুর্তি এডিএ
Yes, শুনছেন সবসময় রেডিও মুক্তির FM এবং এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 1টা বেজে 3 মিনিট চলছে ভূত FM হরর ক্লাব। এই মুহূর্তে আমি রাস্তা লাচির সাথে এবং সৃষ্টির সাথে আমি এই মুহূর্তে হাজির হয়ে গেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখনো পর্যন্ত জেগে আছেন এবং আমাদের সঙ্গে আছেন। সৃষ্টি, কেমন চলছে আজকে ভূত FM হরর ক্লাব?
হ্যাঁ রাসেল ভাই, খুবই ভালো লাগছে আজকে, বেশ সুন্দর একটা গল্প এবং টানা অনেকগুলো গল্প আসলে বেশ সুন্দর সুন্দর গল্প যাচ্ছে এবং আজকে মেল অফ দ্য উইকেও খুব সুন্দর একটা গল্প পড়েছি। ভালো গল্প থাকলে এমনিতেও খুব ভালো লাগে,
এমনিও খুব ভালো লাগে। আসলে আমরা সারা সপ্তাহ জুড়ে ওয়েট করি যে ভালো গল্প কিভাবে পাওয়া যায় এবং আজকে আমি যখন দেখছিলাম, আজকেও দেখছিলাম আপনাদের যে সমস্ত আপনারা ইনবক্স করেন আমাদের পেজে, সেই পেজটা দেখছিলাম এবং সেখানেও অনেকে ঘটনা পাঠান। তো ঘটনাটা ইমেইলে পাঠালে কিন্তু বেটার, আমি আমি আই অলওয়েজ প্রেফার যে আপনার ঘটনা ইমেইলে পাঠাবেন এবং আপনারা চাইলে আমাদের সাথে ইনবক্সে সবসময় যোগাযোগ রাখতে পারেন, দ্যাটস ফাইন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আজকে আমার কাছে মনে হয়, যেটা আমার ধারণা যে আজকে যেহেতু ফ্রাইডে এবং আজকে যেহেতু 13 তারিখ, সুতরাং ফ্রাইডে দা 13th যদি আমরা বলি তাহলে এখন থেকে আমরা কনসিডার করতে পারি আজকে ফ্রাইডে দা 13th। অ্যান্ড ফ্রাইডে দা 13th নিয়ে অনেক সুপারস্টিশন আছে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং অনেকেই মনে করেন যে এই দিনটি অশুভ, এই দিনে নানান রকমের কুসংস্কার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে এবং আমাদের বাংলাদেশে আমরা বলি যে আমরা আমাদের অমকের অমকের মধ্যে, মানে আমাদের মধ্যে অনেকে ধারণা করেন যে কুসংস্কার আচ্ছন্ন বা এরকম টাইপের, কিন্তু আমরা অনেকটা এদিক দিয়ে এগিয়ে যে আমাদের এ ধরনের কোনো চিন্তা ভাবনা বা এরকম ফ্রাইডে 13 আমাদের কোনো মাথা ব্যথা নাই। অনেকেই মনে করেন যে ব্যাপারটা খুব সিলি, তো যে যেভাবে নেন সেটা নিয়ে আমার কোনো কথা নাই, বাট এটা একটা খুব অদ্ভুত দিন।
ফ্রাইডে 13 ভূত FM কিন্তু খুব এনজয় করি।
হ্যাঁ, ফ্রাইডে 13 ভূত FM শুরু হয়েছিল ফ্রাইডে 13 অগস্টের 13 তারিখ, সেদিন ফ্রাইডে ছিল এবং সেদিনই ভূত FM স্টার্ট করে। তো আমার কাছে মনে হয় যে সেটাই আগামীকালও, সেই জন্য আমাদের স্পেশাল কিছু আয়োজন থাকছে এবং সেই স্পেশাল আয়োজনের মধ্যে আমাদের স্পেশাল স্টোরি টেইলার যারা, তারা আসবেন, যেমন আমাদের সাথে আসবেন কালকে আহমেদ বাবু। এছাড়াও আমাদের একটা টিম আসার কথা, যে টিমটা বিভিন্ন এই সমস্ত ব্যাপার স্যাপার ইনভেস্টিগেট করে, এরকম একটা টিম আসার কথা এবং সেই সাথে আমাদের সাথে আরও দুজন অতিথি আসার কথা। তো সবকিছু মিলিয়ে আগামীকাল একটা ভালো ভূত FM উপহার দিতে পারবো আপনাদের আশা করি এবং সেই সাথে যদি সম্ভব হয়, যদি সময় পাই, তাহলে ফ্রাইডে 13 নিয়েও কোনো আলোচনায় আমরা যাব। তো ভূত FM আগামীকাল আপনারা সবাই শুনবেন এটাই প্রত্যাশা এবং আগামীকাল পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এটাই প্রত্যাশা। এবং যারা এখনো ইমেল করেননি, ঘটনা পাঠাননি, তারা ঘটনা পাঠিয়ে চলতে পারেন, কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত FM @radiofurti.fm which is bhwtfm @radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা লিখে পাঠাতে পারেন। অডিও ক্লিপ বেশ কম পাচ্ছি ইদানিং, তো আমি চাই যে আরো বেশি বেশি অডিও ক্লিপ আপনারা পাঠান। আপনাদের কণ্ঠস্বর শুনতে চাই, আপনাদের কণ্ঠে ঘটনাগুলো অনেক চমৎকার হয়ে আসে, সো সেটা জানতে চাই, শুনতে চাই। এবং আমরা অডিও ক্লিপ রেগুলার প্লে করি, আমাদের কাছে এই মুহূর্তে কয়েকটা অডিও ক্লিপ জমা আছে আমি ঠিক জানি না, তবে কালকে যদি সময় পাই তাহলে কয়েকটা অডিও ক্লিপে হয়তো আমরা যাব। তো দিস ইজ অল অ্যাবাউট ভূত FM এবং আশা করছি যে আগামীকাল চমৎকার একটা ভূত FM আমরা আপনাদের উপহার দিতে পারব। আর এই মুহূর্তে আমরা কিছু
কমেন্ট করে নি,
কমেন্ট পড়ে ফেলি। আমরা যেহেতু ভূত এফএম হরর ক্লাবে আছি এবং ভূত এফএম হরর ক্লাবে আমরা মানে খুব চমৎকার একটা সময় হচ্ছে যখন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা হচ্ছে। সৃষ্টি, কি মনে হয় তোমার প্রেডিকশন কি আমাদের এই আজকের যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে তোমার প্রেডিকশন কি? যদিও এটা টেস্ট ম্যাচ, তারপরেও তোমার অলরেডি দুটো উইকেট তো ফেলে দিয়েছে বাংলাদেশ।
হ্যাঁ, সেই দুটো উইকেট পড়ে গেছে, দুই বছর হয়ে গেল বোধ হয়। টেস্টে এখনো এক্সপেকটেশন তো এমনিতে দেশের মাটিতে এক্সপেকটেশন অনেক কম থাকে, তারপর ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, ভালো খেলবে
বিদেশের মাটিতে আর কি।
হ্যাঁ, বিদেশের মাটিতে, এবং স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ যেহেতু বাংলাদেশ এমনিতেই মানে বাউন্স উইকেটে খুব দুর্বল দল, আবার নিজেদের পেস বোলিং অ্যাটাকও খুব উইক। আজকে কিন্তু শুরু হয়েছে স্পিন অ্যাটাক দিয়ে শুরু করেছে, সো এক্সপেকটেশন আসলে ওই যে ওরা যেভাবে দেখে শুনে খেলছে আমাদের প্লেয়াররাও যেটা দেখে শুনে
সেটাই, মানে লাস্ট ম্যাচের মতো যেন না হয় সেটাই প্রত্যাশা। এবং বাংলাদেশ এর চেয়ে অনেক ভালো মানে পারফর্ম করে, এবং বাংলাদেশের আমি একটা জিনিসে খুব অবাক হই যে আমাদের আরো সুযোগ আছে, আমাদের আমরা তো অনেক ভালো করতেই পারি। আমরা এবার ফুটবলে আইসল্যান্ডকে দেখলাম, তাই না? খুব অল্প কিছু মানুষ সেখানে থাকে, তার মধ্যে আইসল্যান্ড কি চমৎকার একটা খেলা উপহার দিল আমাদেরকে, কি চমৎকার কিছু খেলা আমাদের উপহার দিল। তো আমরা আরো অনেক ভালো করবো ইনশাল্লাহ, এবং আমরা ভালো করছিও, সেই জন্য আমি অনেক আশাবাদী, এবং বাংলাদেশ টিমের টিমকে নিয়ে আমি অনেক হোপফুল, অনেক হোপফুল। এবং আই এম অলওয়েজ হ্যাপি যে আমাদের মানে কান্ট্রিকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেছে তো আমাদের আরো অনেকেই আছেন, তার মধ্যে প্লেয়ারদের নাম আমি সবার আগে আনলাম আর কি। তো
একটা ভালো সংবাদ দিতে চাই যে আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে বাংলাদেশের একজন কিন্তু গোল্ড মেডেল পেয়েছে। অনেক দুঃসংবাদের ভেতরেও কিন্তু এটা খুব সুন্দর একটা সুসংবাদের জন্য, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট তার প্রতি এবং বাংলাদেশের টিমের প্রতি কিন্তু অনেক অনেক কংগ্রেচুলেশন, অনেক অনেক শুভকামনা।
ওকে, আমরা তাহলে কিছু মেসেজে চলে যাই।
হ্যাঁ, আমরা কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। রাসেল ভাই আমাদের সাথে আছেন, সাদিফ ফাহিম লিখেছেন যে রাসেল ভাই আপনার পর আপনার শো আমি করব।
ওকে,
বুকিং দিয়ে রাখছে।
আচ্ছা আচ্ছা
আচ্ছা। তারপর আমাদের সাথে আছে সাভার থেকে শুনছি, আমাদের সাথে আছেন ইকবাল মাহমুদ, নাহিয়ান নোমান, আছেন সৈকত চক্রবর্তী, রাতের আলো লিখেছে যে ভালো লাগছে, ডেভিড সাকিব, চারদিকে খেলা চলছে, আমরা ভালোবাসার ভূত এফ এম হরর ক্লাব শুনছি। রাসেল ভাই আপনি ঘুমান কখন? কাল ভূত এফ এম একটু ঘুমিয়ে নিন, সুমন রহমান লিখেছে।
আমরা আমাদের হিউম্যান প্রোটিন যেটা, বডি যেটা, আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর সবচেয়ে সেরা মেশিন, এবং ঘুমটা নেসেসারি যদিও বলে, তবে ঘুমটা আপনি একটু ইন্টারনেটে দেখলেই বুঝবেন যে ঘুমটা খুব জরুরি কিছু না আর কি। মানে একটা সার্টেন টাইম পর্যন্ত অবশ্যই বডির রেস্ট দরকার, তবে সেই রেস্টটা আপনি কিন্তু সে মানে সেই রেস্টের একটা পার্ট হচ্ছে ঘুম, আপনি যে কোনোভাবেই কিন্তু সেই রেস্টটা নিতে পারেন। এবং সত্যি কথা বলতে কি যে আপনি যদি আপনি যখন বসে আছেন বা আপনি যখন দাঁড়িয়ে আছেন তখনও কিন্তু আপনি কোনো না কোনোভাবে রেস্ট নিতেই পারেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার আপনি কেমন আছেন তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, আপনি আপনার বডিকে রেস্ট দিচ্ছেন কিনা এই ব্যাপারটা অনেক কিছু। এবং আপনি যদি কোনো কিছু এনজয় করেন এবং আপনি যদি কোনো কিছু আপনার করতে ভালো লাগে, তাহলে দেখবেন যে হয় না যে অনেক সময় আমরা বসে থাকি, আমাদের কাছে মনে হয় যে পাঁচ মিনিটও সময় যায়নি, কিন্তু আসলে অনেক সময় চলে গেছে। আবার যখন আমরা খারাপ থাকি তখন মনে হয় যে সময় যাচ্ছেই না, মানে সবকিছু কেমন যেন দুঃস্বপ্নের মতো লাগছে। তো এই ব্যাপারটা খুবই অদ্ভুত। হ্যাঁ, অবশ্যই আপনারা মানে আমি সবাইকে সাজেস্ট করবো যে ঘুমাতে তো হবেই, তবে ঘুমের চাইতেও বেশি হচ্ছে আপনার শরীরকে এবং আপনার মনকে রেস্ট দেয়া।
এক্স্যাক্টলি। আমাদের সাথে আছেন আর যে সজল লিখেছে, রাসেল ভাই এবং সৃষ্টি ভাই আপনার কি জিন ভূত দেখেছেন?
আমি দেখতে চাই না আর কি,
তবে ভয় পেয়েছি আমি।
আমি যারা দেখেছেন তাদেরকে দেখেছি।
আমি আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম, সাইফুল নোয়াখালী থেকে শুনছেন, বাড়ির দরজায় বসে শুনছেন, ঢুকতে দিচ্ছে না বোধহয়।
আচ্ছা, ওকে।
শাকিব আল ইমরান, তিনি লিখেছেন যে গল্পটায় লাস্টে যে বুড়োর কণ্ঠটা দিয়েছিলেন যিনি, অস্থির হয়েছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এবং আজকের এই পুরোর কণ্ঠটা দিয়েছিলেন চিন্টু ভাই।
এবং চিন্টু ভাই সেই মানুষটি যিনি ভূত এফএমের যে আপনি যা শোনেন, এই যে প্রোমো, তারপরে হচ্ছে টপ অফ দ্য আওয়ার, যা কিছু এগুলো সবকিছু
চিন্তুবাদ করা,
ইনক্লুডিং ফুড এফএম হরর ক্লাব,
রাইট? সো
খুবই
ইম্পর্টেন্ট একজন পার্সন আমাদের ভূত এফএম ও ভূত এফএম হরর ক্লাবের জন্য
আছেন আরজে মারুফ হাসান, ফ্রাইডে অফ থার্টিন্থ, খুব এক্সাইটেড তিনি এটা নিয়ে। হৃদয় খান হৃদয় লিখেছেন, আই লাভ ভূত এফএম অ্যান্ড ভূত এফএম হরর ক্লাব, রিয়েল ফেরারি, তিনি হচ্ছেন রিয়েল ফেরারি, ধন্যবাদ জানিয়েছেন রাসেল ভাই।
হৃদয় গান পাঠান না কেন?
হৃদয় খান আপনি গান পাঠান, অনেক অনেক গান পাঠান,
সেটাই।
উই আর মিসিং ইউর সংস,
একদম।
সৈকত চক্রবর্তী, মিস ইউ রাসেল ভাই, অনেকদিন পর ভূত এফএম এ আসলাম, একটু বোধ হয় তথ্য বিভ্রাট হয়ে গেছে।
হ্যাঁ, আমরা হরর ক্লাবে আছি এই মুহূর্তে, ভূত এফএম তো কালকে শুনবেন এবং আশা করছি কালকে আপনি থাকবেন।
ভাইয়া উত্তরা থেকে শুনছি বারান্দায় বসে বসে মাশরাফিয়ান তানভীর, এটাকে মাশরাফির ফ্যানদের বোধ হয় মাশরাফিয়ান
ডাকছে।
আমি একজন মাশরাফিয়ান রাসেল ভাই।
হ্যাঁ হ্যাঁ, আমরা
সবাই মাশরাফিয়ান,
সবাই মাশরাফির ফ্যান।
প্রিন্স রাজিন লিখেছে, গল্পটা অনেক ভালো লাগলো। রাসেল চৌধুরী নাটোর লিখেছে যে হুইজ ইয়র ফেভারিট প্লেয়ার রাসেল ভাই?
আমার ওই যে একটু আগে তো বললাম মাশরাফি বিন মুর্তজা, আমি তো বললামই, তারপরে সাকিব আল হাসান। আমাদের তো প্লেয়ারদের কোন পছন্দের শেষ নাই। তারপরে যদি ফুটবলে আসি তাহলে ডেফিনেটলি আমার এবং সৃষ্টি মেসি,
মেসি
এবং আমরা যে টিমেই সাপোর্ট করি না কেন মেসি আমাদের ফেভারিট প্লেয়ার, এটা এটা নিয়ে কোন সন্দেহ নেই। এবং আমরা খুব লাকি যে আমরা এইরকম একজন ট্যালেন্টেড ফুটবলারের খেলা আমরা দেখতে পাচ্ছি, একজন ট্যালেন্টেড প্লেয়ার আমাদের সময়, আমাদের এই মানে সময়টায়, আমরা জীবিত থাকা অবস্থায় যার খেলা আমরা উপভোগ করতে পারছি, এটা অন্যরকম
নাতি নাতনির কাছে বলা যাবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমাদের সময় একজন প্লেয়ার ছিল, যেমন আমরা শুনেছি ম্যারাডোনার কথা, আমরা খেলা দেখেওছি ম্যারাডোনার, তাই না? এখন তো ইউটিউবেও অ্যাভেলেবল, সুতরাং আপনারাও দেখতে পারেন।
এক্স্যাক্টলি। তো আরো অনেকেই আছেন আমাদের সাথে, আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি, আপনি যদি ভূত এফএম হরর ক্লাবে আপনার কোনো কমেন্ট বা আপনার কোনো কথা জানাতে চান তাহলে facebook.com/radioforty এই ঠিকানা ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। হৃদয় খান হৃদয় লিখেছেন যে তিনি কবিতা নামে একটা গান পাঠিয়েছেন আমাদেরকে, শুনে দেখবেন। তারপর হচ্ছে সাবিউদ্দিন ইস্তানি আছেন, লিখেছেন যে কি খুশি রাসেল ভাই। আরো আছেন রাতের আলো লিখেছেন আই লাইক মেসি অলসো, এইতো আরো অনেকেই লিখছেন।
ওকে, সো আমরা এখন আজকের মতো আমার মনে হয় যে আমি বিদায় নেই, এবং আরো অনেক কিছু আছে ভূত এফএম হরর ক্লাবে, সেই জন্য আমার বিদায় নেওয়াটা এই মুহূর্তে জরুরি।
না রাসেল ভাই, আপনাকে নিয়েও আমরা কিন্তু
না, তারপরেও তারপরেও আরো অনেক কিছু আছে, এবং আমার মনে হয় যে ভূত এফএম হরর ক্লাবে যেটা হয় সেটা হচ্ছে ভয়ঙ্কর ঘটনার পাশাপাশি দারুণ দারুণ সব গানও আপনারা শুনতে পারেন। একটু আগে সৃষ্টি পড়ছিল যে প্লে লিস্ট অনেক ভালো হয়, একজন প্রশংসা করছিল, তো সেটাই তো। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনাদের বাকি সময়টা অনেক ভালো যাবে। এবং আজকে একটা মজার ব্যাপার কি জানেন, যে বলা হয়ে থাকে যে ফ্রাইডে থার্টিনতে এমনিতে এরকম ছোটখাটো বেশ অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, তো এটাতে হয় কি যে উল্টা আরেকটা তথ্য পাওয়া যায় এরকম যে ফ্রাইডে থার্টিনতে অ্যাক্সিডেন্ট রেট কমে যায়। এটার একটা ফানি রিজন আছে, সেটা হচ্ছে ওই দিন অ্যাক্সিডেন্ট হবে ভেবে অনেক মানুষ বেরি হয় না, তো এরকমই মানে ব্যাপারটা খুব খুব অদ্ভুত। এবং আরো অনেক কিছু আছে ফ্রাইডে থার্টিনে, আমরা কালকে ইনশাল্লাহ আরো আলোচনা করব। কাক
এবং তালের খুব ভালো একটা সম্পর্ক আছে।
হ্যাঁ সেটাই তো, এখন সেটাই সেটাই তো, এখন যাই হোক আমরা আমি বিদায় নিচ্ছি এবং সৃষ্টি থাকছে আপনাদের সাথে পুরোটা সময়। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্লে লিস্টে দারুণ দারুণ গান রয়েছে, এই মুহূর্তে যে গানটা শুনবো সেটা সৃষ্টি বলে দিক, তার আগে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন।
আর এখন শুনবো আজম খানের আমি চাইলে চাইবে।
বাহ, চমৎকার গান।
থাকে মোরি অন্তরে, আমি তারে পে হারাই রে, আমি তারে পে হারাই রে, আমি যারে চাই রে, যে থাকে মোরি অন্তরে, আমি যারে চাই রে,
সে থাকে মোরি অন্তরে, আমি তারে পেয়েও হারাই, আমি তারে পেয়েও হারাই। সেই নাই অন্তরে নিয়ে সে ঠাই বিরাজ করে সে ভুবনে, সেই নাই অন্তরে নিয়ে সে ঠাই বিরাজ করে সে ভুবনে, আমি তারে পেয়েও হারাই, আমি তারে পেয়েও হারাই।
ফুটবল বুঝিস তো?
তোর থেকে একটু বেশি বুঝি, তাই তো অলরেডি স্ক্র্যাচ কার্ড নিয়ে ঘুরি। ওয়ার্ল্ড কাপের খেলা তো আর মিস করা যায় না।
একদম তাই, 20 টাকার প্লেয়ার কার্ডে বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে, সাথে পাচ্ছেন 1 GB মাই স্পোর্টস প্যাক ও 200 MB ইন্টারনেট যে কোনো ব্যবহারের জন্য, মেয়াদ একদিন। রবি
তাইজুল ইসলাম একটা উইকেট নিয়ে নিয়েছেন, মুমিনুল রেজুয়েট এখনো আছেন, সেই হোপ তিনি আউট হয়ে গেছেন 144 তিন উইকেটে। এই মুহূর্তে স্টুডিও ঘুরতে সময় না, স্কোর বোর্ডে ওয়েস্ট ইন্ডিজের রান। তো যাই হোক, আমাদের সাথে কিন্তু আছে আমাদের হরর ক্লাবের দুজন মেম্বার, আমাদের সাথে আছে সবুজ এবং মিঠু। তো সবুজ এবং মিঠু, জীবনে তো অনেক অদ্ভুত ঘটনার কথাই আপনারা শুনেছেন, এরকম ঘটনা কি কখনো শুনেছেন যে হাসপাতালে একজন রোগীকে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছেন?
হ্যাঁ, এরকম শুনেছি আমি।
কিরকম মনে আছে?
স্পেসিফিক ভাবে মনে নেই, তবে এরকম শুনছি আমি।
মানে রোগী নিয়ে যাওয়ার পর ডাক্তার শুদ্ধ হাসপাতালের মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছেন, এরকম?
না ডক্টর শুদ্ধ না, দেখা যাচ্ছে যে আশেপাশের পেশেন্ট যারা আছে মানে তারা অসুস্থ হয়ে পড়তেছে বা নর্মাল একটু মানে কেমন আনইজি ফিল করতেছে।
আচ্ছা, সেটা কি রোগীর অবস্থা দেখে?
রোগীর অবস্থা দেখে প্লাস হচ্ছে রোগী থাকা অবস্থায়।
ওকে, বাট আমি আসলে এই ধরনের ঘটনা খুব একটা এর আগে শুনি নাই। তো আজকে আমরা এইরকমই একটা ঘটনার কথা আপনাদেরকে বলবো, যেটা 94 এ ঘটেছিল। সেই ঘটনাটা মানে আমরা যেহেতু লাস্ট আওয়ারে আমরা আনসলভ মিস্ট্রি গুলো নিয়ে কথা বলি, আমরা এখন একটা আনসলভ মিস্ট্রি, আনসলভ না ব্যাপারটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, তারপরও মানে কোনো প্রপার কোনো সলিউশনে আসা যায়নি, সিদ্ধান্তে আসা যায়নি। পৃথিবীতে তো অনেক মিস্ট্রিয়াস ঘটনা ঘটে এবং সেগুলো আমরা নিয়ে আসি প্রত্যেকটা হরর ক্লাবে। মানুষের মৃত্যুর কিছু কিছু ঘটনা আছে যেগুলো এর আগেও অনেকের মৃত্যুর ঘটনা আমরা নিয়ে এসেছি, যেগুলো অনেক আলোড়ন তুলেছিল। এরকম একটি ঘটনা 1994 এ গ্লোরিয়া রামিরেজের মৃত্যুর ঘটনাটি, তাকে বলা হয় যে টক্সিক লেডি। একজন মানুষকে হসপিটালে নিয়ে আসার পরপর হাসপাতালের একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, রোগীদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নার্স অসুস্থ হয়ে যাচ্ছে। গ্লোরিয়া রামিরেজের জীবনের শেষ দিনটা এমন একটা উদাহরণ রেখে গেছে পৃথিবীতে। গ্লোরিয়া রামিরেজ ছিলেন সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত, সার্ভিক্যাল ক্যান্সারের শেষ স্টেজে ছিলেন তিনি। হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটে নিয়ে যাওয়ার পর তার শরীর থেকে যে রক্ত নির্গত হয়, মানে শরীর থেকে রক্ত নির্গত হওয়ার পর পর অসুস্থ হয়ে যেতে থাকেন হাসপাতালের অনেক স্টাফ, অনেকে অজ্ঞান হয়ে পড়েন, অনেকের দম বন্ধ হয়ে যেতে থাকে। পাঁচজন স্টাফকে সাথে সাথে হসপিটালাইজ করা হয়, যার ভেতর একজন আইসিইউতে থেকেছিলেন প্রায় 2 সপ্তাহ। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মারা যান গ্লোরিয়া। ম্যাথ হিস্ট্রিয়া বলে ধারণা করা হয় যে তিনি তাতে আক্রান্ত হয়েছিলেন। পুরো ঘটনাটা একবার আপনাদেরকে খুলে বলি। 1994 সালের 19 ফেব্রুয়ারি রাত 8:15 সময় প্যারামেডিক্সের মাধ্যমে তাকে রিভারসাইড জেনারেল হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। প্যারামেডিক্স একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে এই ধরনের ইমার্জেন্সি চিকিৎসা প্রয়োজন এই ধরনের মানুষজনকে তারা হসপিটালে ট্রান্সফার করেন এবং এই কাজেই তারা নিয়োজিত। তো প্রাথমিকভাবে তারা তার যে চিকিৎসা করা হয় তাতে করে তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। স্টাফরা তার হার্ট ডিফিব্রিলেট করার চেষ্টা করেন, অর্থাৎ হার্টে ইলেকট্রিসিটি পাস করা হয় এবং আরো কমপ্লেক্স একটা প্রসিডিউর, সেটা টোটালটা তো যাই না, যাই হোক সেটা করার চেষ্টা করা হয়। কিন্তু এরপর একটা সময় দেখা যায় তার পুরো শরীর একটা তৈলাক্ত আবরণে ঢেকে যাচ্ছে, সেই সাথে তার মুখ থেকে একটা অদ্ভুত ধরনের গন্ধ বের হতে থাকে। সুশান কেইন নামে একজন নার্স গ্লোরিয়ার শরীর থেকে কিছুটা রক্ত নেন একটা টিউবে, আর সেখান থেকে এমনই আর গন্ধ বের হতে থাকে। তার রক্তে ম্যানিলা কালার্ড একটা সাবস্টেন্সকে ভাসতে দেখা যায়, যেটা তাদের আরো অবাক করে দেয়। সুশান কেইন অজ্ঞান হয়ে পড়ে। কেইন একটু অসুস্থ ফিল করার সময় সিরিঞ্জটি জুলি গর্চিনস্কির হাতে দিয়েছিলেন। কিছুক্ষণ পর জুলি অসুস্থ হয়ে পড়েন। জুলি নার্স রুমে গিয়ে বসেন, একজন মেডিকেল স্টাফ তার কাছে জানতে চান তার খারাপ লাগছে কিনা, আর জুলিও সে সময় অজ্ঞান হয়ে পড়েন। গ্লোরিয়ার রুমে থাকা একজন স্পাইটারি থেরাপিস্ট ছিলেন তৃতীয় জন, যিনি জ্ঞান হারান। পুরো হাসপাতালে খবর ছড়িয়ে পড়ে। হসপিটাল স্টাফদের বলা হয় ইমার্জেন্সি ইউনিটের সকল রোগীদের সরিয়ে ফেলার জন্য। তাদেরকে সাথে সাথে হসপিটালের পার্কিং লটে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে প্রায় 23 জন অসুস্থ হয়ে পড়েন, যাদের ভেতর 5 জনকে হসপিটালাইজড করা হয়। রাত 8:50 দিকে গ্লোরিয়া মারা যান। এই ঘটনার পর ব্যাপক তদন্ত করা হয়। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস 2 জন বিজ্ঞানীকে নিযুক্ত করেন তদন্তের জন্য। দেখা যায় গ্লোরিয়ার 2 ফুটের ভেতরে যারা ছিলেন তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। আরেকটা ব্যাপার ছিল, এই ঘটনায় পুরুষের থেকে মেয়েরা আক্রান্ত হয়েছেন বেশি। মনে করা হয় হসপিটাল ওয়ার্কাররা মাস হিস্ট্রিয়াতে ভুগছিলেন। জুলি অস্বীকার করেন যে তার মাস হিস্ট্রি আছে। তার নিজের মেডিকেল হিস্ট্রি তিনি এভিডেন্স হিসেবে দেখান। তিনি নিজেও প্রায় 2 সপ্তাহ আইসিইউতে ছিলেন। সেখান থেকে তিনি আরো বেশ কিছু নতুন রোগে আক্রান্ত হন। মৃত্যুর 2 মাস পর, প্রায় 10 সপ্তাহ পরে, গ্লোরিয়ার লাশ হসপিটাল থেকে ছাড়া হয় এবং তারপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। রামিরেজ পরিবারের পারিবারিক প্যাথোলজিস্ট মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করতে ব্যর্থ হন, কারণ গ্লোরিয়া রামিরেজের হার্ট ছিল মিসিং, সেই সাথে গ্লোরিয়ার শরীর ছিল খুব বাজেভাবে ডিকম্পোজড। গ্লোরিয়া রামিরেজের এই ঘটনা চারপাশে প্রচন্ড আলোড়ন তোলে। অনেক গবেষণা হয় কিন্তু কোনোভাবেই পরিপূর্ণ কোন সমাধান খুঁজে পাওয়া যায়নি এই অদ্ভুত ঘটনার। বেলপুর এফএম-এ আপনি আছেন ভূত এফএম হরর ক্লাবে। লাস্ট আওয়ারে আছি আমরা এবং লাস্ট আওয়ারে আমরা এই সকল আনসলভ মিস্ট্রি, বিভিন্ন প্যারানর্মাল ঘটনা, হিস্ট্রিক্যাল মানে হিস্ট্রিতে যেগুলো জায়গা করে নিয়েছে, অতীতের সেই পৃথিবীতে আলোড়ন তোলা মিস্ট্রিয়াস ঘটনাগুলো, প্যারানর্মাল ঘটনাগুলো আমরা নিয়ে আসি। আপনি আপনার জানা বা আপনার ক্লাব থেকে এরকম ঘটনা, এরকম প্যারানর্মাল ইভেন্টস যেগুলো আছে, মিস্ট্রিয়াস ইভেন্টস যেগুলো আছে, সেগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আনসলভড মিস্ট্রিগুলো আমাদেরকে পাঠাতে পারেন। পাঠানোর ঠিকানাটা হচ্ছে bhootfm@radiobhooti.fm। এই ঠিকানায় মেইল করে পাঠিয়ে দেবেন এবং সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখবেন হরর ক্লাব। আপনার লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারেন। আপনি কোথাও একটা গল্প পড়েছেন, কালেক্টেড সেই স্টোরিটাও লেখকের নাম সহ আমাদেরকে পাঠাতে পারেন। যদি আপনার লেখা গল্প না হয় তবে অবশ্যই ব্র্যাকেটে সংগৃহীত বা কালেক্টেড এই কথাটা লিখে দেবেন, যদি লেখকের নাম নাও জানে। তো সবকিছু আমাদের পাঠানোর ঠিকানাটা হচ্ছে bhootfm@radiobhooti.fm, এই ঠিকানা মেইল করে পাঠিয়ে দেবেন। আমরা এখন যাবো ছোট একটা বিরতিতে। আপনি কেমন লাগছে আজকে ভূত এফএম হওয়ার পর? একদম শেষ থেকে যেহেতু আমরা 1:29 স্টুডিও করতে সময় 30 মিনিট থাকছে আমাদের সাথে, এরপরের সেগমেন্ট হচ্ছে আনসার অ্যান্ড সার্চ স্টোরি অফ দ্য উইক। কেমন লাগছে যেকোনো কিছু আমাদেরকে জানাতে পারেন রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে গিয়ে কমেন্ট করে, facebook.com/radiofurti এই ঠিকানায়। চলে যাচ্ছে গানে, গান শুনে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না।
এক্সক্লুসিভলি অন fusionbd.com। With more fun and fear. Uncensored Story of the Week.
Hello, Assalamu Alaikum, Rachel Bhai. কেমন আছেন জিজ্ঞেস করবো না, জানি আপনি সবসময় ভালো তলে, তাই আর জিজ্ঞেস করলাম না। রাসেল ভাই, আমি কুমিল্লার থেকে বলছি, আমার নাম শাওন। আজ পাস্ট আপনার কাছে ঘটনাটি শেয়ার করছি, আজকে পাস্টে ঘটনা শেয়ার করছি। তো রাসেল ভাই, সরাসরি আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটে আমার কাকার সাথে। একদিন এতো কাকা বাড়িতে আসে, বাড়িতে আসার পর তখন পাহাড়ে আমাদের এত এদিকে সাইডে পাহাড়ে ওরা কাজ করত, কাকা এমন আমরা পুরো মানে সবাই পাহাড়ে কাজ করত। তখন কাকা দুপুরবেলা একটু খাওয়ার জন্য বাড়িতে একটু খাওয়ার নিতে বাড়িতে আসে। বাড়িতে আসার সময় একটু বাড়িতে আসার সময় কিছু হয় নাই। তারপর মনে করেন বাড়িতে আসার পর কাকা একটু আমার বুবু মানে দাদি আর কি, দাদি একটু খাবার নিয়ে একটু কাকাকে তো যাইতে বলছে। কাকা খাবার টাবার নিয়ে তো যাওয়ার পথে তারপর একটা জায়গার নাম পরে, জায়গার নাম রাজপথ বলে, ঠিক আছে, পাহাড়ে যাইতে সময় রাজপথ বলে। তখন ওইখানে মনে হয় বেশ স্বাভাবিক, মনে করো অনেক ঘটনা ঘটে, কাকাও জানে এই জায়গাটা দিয়ে। তারপর মনে কাকা ওই পথটার ভিতরে আসার পর মানে কিছু জন মানে কাকা মানে এটা কিছু ফিল করতে পারছে, তো মনে করেন গাওয়াটা একটু ভার ভার মনে হয়ে গেছে এরকম লাগতেছে। তখন কাকাকে মানে মানে মানুষের মতন মানে কেউ বলতে আসছে এত খাওয়ার দিতে পারল। তখন কাকা বলতেছে আমরা তো এত কিছু খাই না, এতো আমরা তো কাজ করি এখানে, তো তুমি আসো আমরা সাথে, তো এসে আমরা সাথে একসাথে খাও না। কাকার বলতেছে খাওয়ার দিতে পারলে কাকার যাইতে দিতে পারতেছে না। কাকা না বলতেছে তুমি আসো সাথে, কারণ কাকা বলে মনে করছে আমার আব্বু আবার বড় বড় হয় কাকা ছোট। এতে মনে করেন আমার বলতেছে আমার আব্বু যদি কিছু বলে বা তাই জন্য খাবার দিতে চাইতেছে না, তখন লোকটা চলে গেছে বলতে মনে হয় কিছু যাওয়ার পর এত অদৃশ্য হয়ে গেছে এরকম। তারপরে যাওয়ার পর আমার আব্বুর কাছে গেল, যাওয়ার পর আব্বুকে বললো এমনি এমনি একটা লোক এরকম করছে, আব্বু বলতেছে তো খাবার দিয়ে দিয়ে তো আমি কে কিছু বললাম না, আপনি যদি কিছু বলতেন তাই জন্য আর দিলাম নিয়ন্ত্রণ। তখন মানে আব্বু দেখতে পারলো মানে সবজি ক্ষেত করে তো সবজি ক্ষেত্রের এক সাইডে দিয়া মানে কি যেন তুফান জ্বলাইছে, ঠিক আছে এরকম লাগতেছে মানে অন্য জায়গাতে এরকম না মানে এক সাইডটা দিয়ে মানে এরকম কিছু জন মানে ভাঙ্গা লাইতেছে এরকম অনেক ইয়ে হইতেছে। তখন আব্বু বলতেছে এরকম মানে সমস্যা কি, বা আব্বু বলতেছে যে আব্বু একটা প্লেটে নিয়া মানে মানে খাবার গুলো আছে না খাবার গুলা দিয়েছে, তারপরে দেখতেছে মানে একদম মানে আগের মতো ঠিক হয়ে গেছে, তারপরে কিছু হয় নাই। তো রাসেল ভাই ঘটনা ইয়ে আর একটু ঘটনা রাসেল ভাই আমি শেয়ার করতে যাই, তখন মানে ওইখানে মনে করেন বাচ্চার বলে আর কি বনের ভিতরে এভাবে থাকতো বাচ্চারের ভিতরে থাকতো, তখন আব্বু আর কাকা শুয়ে রয়েছে রাতের বেলা, তো রাতের 12টা বা 1টা এরকম নাগাল বাজে। তারপর মনে করেন তখন মানে অনেকদিন শুনতে পায় তো মনে করেন কে যেন কান্না করে, ঠিক আছে রাসেল ভাই মানে কিছু যেন কান্না করে মানে কতক্ষণ বাচ্চার গলা কতক্ষণ মহিলার গলা মানে এরকম কান্না করে, ঠিক আছে। তারপর মনে করেন এতো তিন চার দিন যায় এরকম যায়, তখন একদিন একটু মনে করেন আমার কাকা মনে করেন দুপুর বেলা শুয়ে রয়েছে এরকম কান্না বেশি শুনতে পাইতে আসছে বাচ্চার থেকে একটু দূরে, তখন কাকা কি করলো একটা দাও নিয়ে একটু মনে করেন বটির মতন নিয়ে ওইটা দিয়ে মনে করেন কাজ সাজ করতো, তখন আমার আব্বু দেখে পিছিয়ে পিছিয়ে যাইতেছে মানে কি আর এরকম করতেছে কই যেতে আসছে। তখন কাকা একটা মনে করেন কাটার জঙ্গল আছে জঙ্গলের কাছ থেকে এতো মানে কইতেছে মানে এতো কি জানি দেখতেছে দেখে বলতে আছে এতো মানে কে ওইখানে মানে কে এরকম করতে আছে। কাকা কিন্তু একটু সাহসিয়ে এতো মনে করেন মানে উচ্চস্বরে বলতেছে কে কে ওইখানে ঘুমাইতে দেয় না এতো কে তুমি এতো কি করতে আছো ওইখানে। তখন দেখতে পা একটা মহিলার মতন বসে আছে কাটার জঙ্গল এরিয়ার ভিতরে, তখন কাকা বলতেছে ওইখান থেকে তুমি বারো মানে তুমি শুধু কান্না করো বাচ্চা গলা হইয়া মানে মহিলার অনেক ইয়ে হইয়া কেন কান্না করো ওইখান থেকে বারো তুমি আজকে তোমারে ওইখান থেকে বার করিয়েছে। তো মহিলাটা কি করলো মানে মানে একটা সেকেন্ডের ভিতরে কাকার মানে সামনে এসে বললো সামনে এসে কাকার দিকে মানে এক দৃষ্টিতে চাইয়া রয়েছে। তখন কাকা একটু সাহসে বলতেছে তুমি এখানে কি করো কেউ নাই এখানে তুমি একটা মহিলা এনে কি করতে এসো। তারপরে আমার আব্বু কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কি করতে এসছে। তখন কাকা বলতেছে তোমার লাগে কেন আমরা ভালো মতো শুইতে পারি না কান্না করো ইয়ে করো তুমি এখান থেকে যাও। মানে কাকার জন মানে কি করবো জন কাকার জন একদম ইয়া করলে গো মানে এটা এইভাবে এক দৃষ্টি দাঁড়িয়েছে। তখন একটা পদ বলে কোটবাড়ি আমরা বলি কোটবাড়ির দিকে তো একটা রোড গেছে একটু বনের ভিতর দিয়ে ওই রোডটার দিকে মনে করেন মানে ওইটা চলে গেছে এতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো রাসেল ভাই এ ছিল ঘটনা, তো রাসেল ভাই ভালো লাগলে সব লিসেনারে শুনাবেন। তো রাসেল ভাই আমার কাছে আরো অনেক ঘটনা আছে যদি ভালো লাগে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
শুরু হলো প্রাণা ফুটবল ম্যানি অফার, বিউ স্পেস দিয়ে বোতলের ক্যাপের নিচের কোডটি 6969 নম্বরে পাঠিয়ে জিতে নিন রাশিয়া ফ্রি এলইডি টিভি মোবাইল রিচার্জ সহ অনেক পুরস্কার।
একতলা হাতিয়ারি দূরে দুতলায় বুড়ো ছবি আঁকে গ্যালারি বিকাশের রুবেন্স দলিরে নোয়া চারতলা কথা বলে বৃষ্টি পাখি যদি উড়ে যায় খাবে বাবুদেবী খোলা বসে গুল ছোটদের কাঁধে বসে কারো নয় মেঘ থাকে আকাশ লাল ফুল তারাদের দুপুরের ভাত গুল যেখানে খোকন চোলা মামনি চাঁদ ধরে সূর্যের সাথী হয় এখানে কখন শোনা মামনি চাঁদ ধরে সূর্যের সাথী হয় এখানে কখন শোনা মামনি চাঁদ ধরে সূর্যের সাথী হয়
সৃষ্টি আছে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে এবং আমার সাথে আছে সবুজ এবং মিঠু। আমরা একসাথে হরর ক্লাবের আজকের এপিসোডটা প্রায় শেষ করে ফেলেছি, প্রায় বলতে একদমই শেষ দিকে আমরা, 1:45 স্টুডিও করেছি সময়। তো মিঠু, আবার কবে দেখা হবে?
হবে, নিশ্চয়ই হবে।
ওকে, তো নিশ্চয়ই আপনার সাথেও দেখা হতে পারে। এবং এই হরর ক্লাবের মতো আপনি যদি স্টুডিওতে আসতে চান, তবে যেটা করতে হবে আমাদেরকে মেইল করতে হবে। মেইল পাঠানোর ঠিকানাটা bhutfm@radio40.fm, এই ঠিকানা আপনাকে মেইল পাঠিয়ে দিতে হবে। সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। তো খুব শীঘ্রই আমরা হরর ক্লাবের আরো বেশ কিছু মানে অ্যাক্টিভিটিস নিয়ে এগিয়ে যাব। এবং হরর ক্লাব, ঢাকা জোনের হরর ক্লাব যারা আছে, যারা এই মুহূর্তে শুনছে, তাদেরকে বলছি খুব শীঘ্রই ঢাকা জোনের হরর ক্লাবের প্রথম ভিজিট হতে যাচ্ছে। তো কোথায় কোথায় যাওয়া যেতে পারে সেই সাজেশনগুলো কিন্তু ঢাকার হরর ক্লাবগুলো থেকে আসবে। এবং ঢাকার যে সকল হরর ক্লাব এই মুহূর্তে আপনারা শুনছেন, আপনারা কিন্তু আমাদেরকে জায়গা সাজেস্ট করতে পারেন এবং ঠিক একই কাজ করবে এই হরর ক্লাবটিও, যেখানে আছে মিঠু, সবুজ এবং আপনাদের সাথে আরও একজন মেম্বার রয়েছে ফ্লোরা। তো আজকে অবশ্যই ফ্লোরাকে আমরা মিস করছি। তো নেক্সট এপিসোডগুলোতে আপনাদেরকেও অবশ্যই চাইব যে হরর ক্লাবরা আসতে চান, যে হরর ক্লাবের মেম্বার আসতে চান, আমাদেরকে মেইল পাঠাবেন এবং আমরা কোথায় ভিজিটে যেতে পারি। এবং খুব মজার ভয়ঙ্কর ভিজিট হবে আশা করি, সেই সাজেশনগুলো আপনাদের কাছে চাইছি। শেষ করবো আজকের প্রথম হরর ক্লাব। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি যে এত অভাব অনটন, এত সমস্যা, এত মানে এত এত কষ্ট নিয়ে এই বাংলাদেশের বুকে, তারপর কিছু কিছু সংবাদ, কিছু কিছু মুহূর্ত আমাদেরকে অনেক খুশি করে তোলে। কখনো খেলায় হোক, কখনো ম্যাথ অলিম্পিয়াডে হোক, কখনো জ্ঞানে বিজ্ঞানে, যখন আমাদের দেশের বিজ্ঞানী যখন পাট দিয়ে ব্যাগ তৈরি করে পরিবেশ বান্ধব পলিথিন তৈরি করতে পারেন, বা যখন আমাদের দেশের বিজ্ঞানী বিশ্বের দরবারে এমন কোন একটা কিছু আবিষ্কার করেন যেটা আমাদের সম্মানকে অনেক উঁচু করে, যখন কোন একজন মানুষ তার খুব ছোট একটা কাজ দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের নামটা সবার সামনে তুলে ধরে, সেই মুহূর্তগুলি আসলে আমাদের জন্য অনুপ্রেরণা, সেই মুহূর্তগুলো আমাদের জন্য বেঁচে থাকার এক একটা আশা আকাঙ্ক্ষা, সেই মুহূর্তগুলো বা সেই ঘটনাগুলো আমাদেরকেও স্বপ্ন দেখায় আমরাও হয়তোবা এরকম কিছু করতে পারব, আমরাও এগিয়ে যাব, আমরা এগিয়ে যেতেই আমাদের এগিয়ে যেতেই হবেই হবে, ভোর হয়নি আজ হল না, কাল হবে কিনা তাও জানা নেই, পরশু ভোর আসবে, এই আশাবাদ তুমি ভোলো না। আমরা কেউ আশাবাদ হারাতে চাই না, আশাবাদ খুলতে চাই না, সবার জীবন অনেক সুখের হোক, অনেক শান্তির কাটুক। শেষ করব যার গান দিয়ে, তাকে বলা হয়ে থাকে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফিমেল ভয়েসেস, আর তিনি হচ্ছেন জ্যানিস জপলিন। জ্যানিস জপলিনের গান খুব একটা গান গাওয়ার মতো সময় তিনি পাননি, 27 বছর বয়সে তিনি মারা যান। জ্যানিস জপলিনের খুব জনপ্রিয় একটা গান এই মুহূর্তে, সেটা শুনতে শুনতে বিদায় নেব প্রতিরকম হরর ক্লাব থেকে, সবার জন্য শুভকামনা। শেষ করছি জ্যানিস জপলিনের পিস অফ মাই হার্ট দিয়ে,
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.